exclusively on FusionBD.com.
Tormani, poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই গ্র্যান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের জার্নি স্টার্ট হয়ে গেছে এবং আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা গাড়িতে আছি এবং পুরো টিম নিয়ে আছি, কিন্তু আজকের জার্নিটা একটু আমাদের জন্য স্পেশাল। সুমন, লোবান এবং সাথে তাদের গেস্ট থাকবে, এটা
ভিআইপি গেস্ট।
হ্যাঁ, আমরা এবার একটু কিছু ভিআইপি গেস্ট ইনক্লুড করেছি। তারা আসলে জানি না কি রকমের ভিআইপি। লোবান, আমার আর তোমার কাছে অনেকদিন ধরে তারা আবদার করছিল যে আমাদের সাথে
আমাদেরকে একটু নাও।
বারবার অনেক বলার পর অবশেষে আমরা তাদেরকে এক্সেস দিয়েছি যে ঠিক আছে, সেই দুইজন হচ্ছে কারা কারা একটু জেনে নেই। ভাই, আপনার নামটা একটু জানে?
আমি ভাই জেজা ভাই, মানুষ আমাকে তেরো বাবা নামে চিনে।
এই হচ্ছে ট্যারট বাবা, যে অনেকদিন ধরে আমাদের সাথে যেতে যাচ্ছিল। এবং আরো একজন রয়েছে যারা আমরা প্রায় আড়াই বছর পর আমরা অ্যালাউ করছি কোনো হন্টেড প্লেসে নিয়ে যাওয়ার জন্য, তার সাথে একটু পরিচিত হন আপনারা।
রাইট, না ঠিকই বলেছে সুমন, আসলে সাহস খুব কম ছিল, অডিওতে ছিলাম, এবার অডিওর ভিতরে ঢুকে গেছি রেজা ভাইয়ের কল্যাণে। ট্যারট বাবার সাথে থাকলে সাহস বেড়ে যায়। আসলে জার্নিস তো ভাই, আমরা এরকম হাসি খুশি আছি, এই এই জার্নিটা যখন আমাদের গন্তব্যে নিয়ে যাবে তখন আসলে আমরা কোন পরিস্থিতিতে থাকবো সেটা বলা খুব মুশকিল। বাই দ্য ওয়ে, আমার কথা শুনে হয়তো কেউ কেউ চিনতে পেরেছেন, আমি আরজে কিবরিয়া বলছি। আমাদের পুরো টিমটাই যাচ্ছে একটা বিশেষ প্লেসে, সেটা হচ্ছে শীতলক্ষা নদীর ওপরে কোনো একটা জায়গায় আমরা থামবো, একটি হন্টেড প্লেস। বাংলাদেশে ডর হচ্ছে হন্টেড প্লেস ভিত্তিক রেডিও অনুষ্ঠান, কিন্তু এইবারের অনুষ্ঠানটা স্পেশাল এই কারণে, আমি সুমন একটু বলে দিই, হ্যাঁ, যেহেতু আমাকে ফ্লোটা দিয়েছো, সেটা হচ্ছে যে আমরা এবার পুরো টিমটা যাচ্ছি, স্টুডিও টিম প্লাস হচ্ছে হলো যারা বিভিন্ন হন্টেড প্লেস। সুমন এবং গ্লোবানকে তো সবসময় আপনারা পানিনি, এবং আমার জন্য এটা ফার্স্ট যাওয়া, রেজা ভাইয়ের জন্য এটা ফার্স্ট যাওয়া, এবং যে আমাকে হন্টেড প্লেসের পরিচয় দিয়েছে, বিশেষ করে যে গাড়িটিতে আমি এখন বসে আছি সেই গাড়িটি হচ্ছে গাইড ট্যুরসের, এবং তারা এই পুরো ট্যুরটাকে স্পন্সর করেছে, শো অ্যাজ হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। তো আমার বাম পাশে বসে আছে গাইড ট্যুরসের কর্ণধারদের একজন, সৌরভ মনসুর। সৌরভ ভাই, একটু হ্যালো বলে দেন।
হ্যালো।
আমরা এখান থেকে পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে?
30 মিনিট।
একজনকে পেয়েছি যারা আমাদের সাথে আজকে হন্টেড প্লেসে যাচ্ছেন, পরিচয়টা আমরা তার কাছেই জেনে নিই।
শাহাদাত, প্রাণে আছি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কনফেকশনের ক্যাটাগরিতে।
তো শাহাদাত ভাই, আপনি হন্টেড প্লেসে যাচ্ছেন, প্রথমবার যাচ্ছেন, ভেতরে ভয় আছে কি নাই?
ডেফিনেটলি একটু হলেও তো ভয় আছে।
ভয় আছে তাহলে তো আমরা একটু একটু করে গেস্টদের পরিচয়টা একটু জেনে নিই। আপনার নাম?
আমার নাম রনি।
আমি সোহান, আমি যাত্রাবাড়ি থেকে।
হ্যালো, আমি অনিক কুমার আয়ন, আমি আসিমপুর থেকে এসেছি।
মোহাম্মদ হাফিজুল হাসান, আসছি জিগাতলা থেকে।
আমি বিমল বর্মন, এসেছি মিরপুর রূপনগর থেকে।
আমরা চলে আসছি,
গাড়ি এখন চলে আসছে ডেমরাতে, একটা চিকুন একটা গলি দিয়ে আমি আর সুমন এবং আমরা সবাই হাঁটতেছি। 10 পা গেলেই সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, যদিও পানিটা কালো।
দা গাইড ট্যুরস আসলে খুব আনকমন একটা এজেন্সি, আর এই ধরনের অথরিটি আমি কখনো কোনো
প্রথম প্রাইভেট ট্যুর অপারেটর।
সো এই মুহূর্তে আমি হচ্ছে মানে ইঞ্জিনের এখানে আছি,
আমাদের এই নৌকাটা আমরা নর্মালি ইউজ করি শীতলক্ষায়, এটা ডে ক্রুজ এর জন্য ইউজ করা হয় এবং ইভিনিং বারবিকিউ এর জন্য ইউজ করা হয়। বাট এই নৌকাটাই আমাদের গত বছর আমরা একটা কাজ করেছিলাম সুন্দরবনে বাঘের উপরে, টাইগার টাইগার ফিল্মটার নাম, ওইটার গল্পের প্রয়োজনে এই নৌকাটা এখান থেকে গিয়েছিল হচ্ছে কি আপনার কলকাতার সুন্দর।
সুন্দরবন,
ইন্ডিয়ান জেন সুন্দরবন হয়ে সে আমাদের সুন্দরবনে আসে এবং এই পুরো জিনিসটা শুটিং হয়েছে।
তার মানে আমরা যে বোটটাতে এই মুহূর্তে আছি এটা তো একটা ফিল্ম স্টার।
তবে তবে এই স্টার নৌকার বাস হচ্ছে শীতলক্ষায়,
কেউ যদি হয়তো মানে চায় এই ধরনের ট্যুরে অংশগ্রহণ।
হ্যাঁ অবশ্যই,
আমি আপনাদেরকে,
ওরা যোগাযোগ করবে আমাদের সাথে, আমাদের ওয়েবে যাবে, আমাদেরকে মেইল করবে, মেইল করলে ওরা www.guidecruisebd.com ওখানে গেলে আপনি ইনফরমেশন সব পাবেন ডে ক্রুজের, এবং ওখান থেকে আপনি মেইল করবেন কবে যেতে চান, কয়জন মানুষ, তখন আমরা আপনাদেরকে উত্তর দিব ওই অনুযায়ী।
তো অনেক অনেক ধন্যবাদ, গাইড ট্যুর সম্পর্কে আরো আরো জানবেন আমাদের পুরো জার্নি জুড়ে।
প্রিয় শ্রোতা, আমরা সেই হন্টেড প্লেস একটু নোংর করেছি, আমরা জায়গাটি আপনাদেরকে বলবো না এই কারণে যে জায়গাটি নিয়ে বিভিন্ন ধরনের মিথ তৈরি হবে আমরা চাই না। এই জায়গাটির সন্ধান আমাকে দিয়েছিল সৌরভ ভাই, এই জায়গাটা সম্পর্কে আপনি কি জানেন আলটিমেটলি?
প্রথমে যখন এসছি এখানে আমার পুরো জায়গাটার অ্যাটমসফিয়ার দেখে একটা অন্যরকম, বিশেষ করে বট গাছগুলো দেখে একটা অন্যরকম একটা অনুভূতি হয়েছে। যুদ্ধ যখন হয় 1971 সালে পাকিস্তানিদের ক্যাম্প হিসাবে ইউজ করা হয়েছিল, মুক্তিযুদ্ধের যে দলিল আছে ওই দলিলের মধ্যে এটা নাম আছে আসকারি জুট মিল। এই জায়গাটা সম্বন্ধে আশেপাশের লোকজনের কাছে নানা রকমের ঘটনা আছে।
আপনারা যদি এই জায়গাটাতে আসেন ফিল করতে পারবেন যে এই জায়গাটা
একটা অন্যরকম একটা অনুভূতি আছে,
একটা নেগেটিভিটি আছে কিছু একটা।
আমরা আসলে অবশেষে মানে অনুমতি পাইছি ভেতরে যাওয়ার জন্য, এবং এই মুহূর্তে সময় আসছে কাদা, তারপরে হচ্ছে অনেক কিছু জঙ্গল,
আস্তে আস্তে তারে টান খাবো।
ওকে ভগবান, ছোটখাটো আমাদের একটা কি বলে পাহাড় ভ্রমণ হয়ে গেল,
মোটামুটি
ক্লাইম্বিং করছি আর কি।
এখানে আমি একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, আমরা এই হন্টেড প্লেসে ঢোকার আগ মুহূর্তে আমরা ওখানে আসলে বাধা শিকার হয়েছি, কারণ এই জায়গাটি হন্টেড প্লেস আসলে কোথাও লেখা থাকে না যেটা হন্টেড প্লেস। অনেক বড় একটা প্রপার্টি, প্রায় 237 বিঘা জমি নিয়ে কোন একটা গ্রুপ এই মুহূর্তে সেখানে কাজ করছে। সিকিউরিটি গার্ডকে প্রশ্ন করলাম যে আপনি রেডিওর কোনো অনুষ্ঠান শোনেন কিনা, বলল যে এবিসি রেডিও শোনে, এবং তারপরে তাকে আমি আমার পরিচয় দিই। যে গেটে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম নদীর সাথে লাগানো গেট, সেই আমাদেরকে যে গেটের কথা বলেছে সেই গেটটাতে আমাদের নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে আমাদের সেই গেটে যেতে হচ্ছে।
একটা কথা একটু বলি যে এই যে এত ধরনের ইকুইপমেন্টের কথা বলা হয়েছে, আমরা বলি না সবসময়, আমরা যখনই যে জায়গায় যাই একদম সাইলেন্ট ভাবে যেতে চাই। আজকে এই ধরনের ইকুইপমেন্ট দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে গেছে এবং করার জন্য
রাইট, এবং লোকজনের কিউরিওসিটি জায়গা থেকে অনেক জমে যায় এবং তিল খেতে তাল হয়ে যায়, সেটা লোকাল এরিয়াতে আসলে খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করে এবং আমাদের জন্য সেটা খুব বেশি সুখকর না।
তবে আমরা কিন্তু একটা রিস্কও নিচ্ছি এবার, যেটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু যাই, আমরা কিন্তু বাইরের জিনিসগুলো কিছুই দেখাই না। এবার আমরা বলতে গেলে ওই অর্থে একটা রিস্কই নিচ্ছি যে আমরা কিছু কিছু জিনিস দেখাচ্ছি, আমরা জানি না পরবর্তীতে এই জায়গাটার উপর কোনো ইম্প্যাক্ট বা কোনো কিছু আমাদের উপর,
আমরা প্লেসটা রিভিল করছি না।
যেটা অনেক রাত্রে যাই সাধারণত, আজকে কিন্তু কম্পারেটিভলি সন্ধ্যার সন্ধ্যায় পটে চলে আসছি।
মাথার উপরে এই মুহূর্তে ইয়া বড় একটা চাঁদ, জানুয়ারি মাসের 13 তারিখ, আপনারা যদি ক্যালেন্ডার দেখেন তাহলে বুঝতে পারবেন এই সময়টাতে ফুল মুন এবং আজকে শুক্রবার, অনেকেই বলেন ব্ল্যাক ফ্রাইডে। এই মুহূর্তে শীতলক্ষা নদীর একেবারে মাঝামাঝি জায়গাতে হন্ডেড প্লেস থেকে খুব কাছাকাছি। আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কেন হন্ডেড প্লেসটাতে বসে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করছি না। বলবো যে আমাদের একসাথে 7 থেকে 8টা ডিভাইস কানেক্ট করতে হচ্ছে এবং এগুলো সবই ইলেকট্রিসিটি দিয়ে চলে, যে কারণে আমাদেরকে বাধ্য হয়ে বোটে অবস্থান করতে হচ্ছে। তবে এই বোট থেকে হন্ডেড প্লেসটি দেখা যায়, অন্ধকার একটু ভিতরে পরিবেশ, কিন্তু আলো আছে, নদীর পানি চকচক করছে, এরকম একটা পরিবেশ। এবং যাদের পরিচয় আমরা আসার পথে আপনাদের সাথে করিয়ে দিয়েছি, আমরা একের পর এক তাদের কাছ থেকে শুনবো, এবারে সেটা ডিল করবে সুমন। তো সুমন,
একটু মানে আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছিল, কারণ শুরুতেই বরাবর যেটা হয়ে থাকে আজকে একটু ভিন্নভাবে হয়েছে। কিন্তু ভাই আমাদের সাথে আছে আজকে, এবং রেজা ভাইও সাথে আছে। রেজা ভাই, কি অবস্থা আপনি? ঠিক আছে,
আসসালামু আলাইকুম। আপনারা যেহেতু জানেন আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, এইটা নিয়ে অনেক কিছু আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। 13 তারিখে শুক্রবারে অনেক কিছু ঘটে গেছিল, কিছু ঘটে
নদীকে কেন্দ্র করে মনে হয় আপনার কোন
ঘটনাটা বলো, সেটা নদীকে কেন্দ্র করে একটা
ঘটনায় চলে যায়
ঘটনাটা। মানে যারা প্রবীণ গ্রামের, এখন তাদের মুখে মুখে শোনা যায় ঘটনাটা। আমাদের বাষ্পবতী গ্রামে দুই ভাই ছিল যারা মানে নৌকা চালাতো, মানে তাদের কাজ ছিল হচ্ছে বাড়ি গ্রামের হাটগুলো অনেক দূরে ছিল। তো তেমন একদিন তারা নৌকা নিয়ে এক হাটে যায়, তো তাদের নৌকাটা বেশি বড় ছিল না, ছোট ছিল। তো এক হাটে যায়, তো সেখান থেকে ফিরতে তাদের রাত হয়ে যায়। যে আমাদের চাঁদপুরে যে নদীটা, সেটা হচ্ছে ডাকাতি নদী, সেই নদীতে ছিল। তো অন্য একটা জায়গায় গিয়ে কিছু লোক তাদের ডাকছে, তাদের নৌকার যেহেতু খালি ছিল তো তারা সেখানে গেল, তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললো, ভাই আমাদের একটা লাশ আছে পার্শ্ববর্তী গ্রামে, সামনে সেখানে নিয়ে যেতে হবে, আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো নৌকা পাচ্ছি না, লাশটাকে দাফন করতে হবে আজকে রাতের মধ্যে। তো তারা প্রথমত একটু ভয় পেয়ে যায়, যেহেতু লাশ নিয়ে রাতের বেলা যাওয়াটা অনেক রকম ঘটনাই ঘটে, তো তারা যেতে রাজি হয় না। হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললো যে ভাই খুব উপকার হয় লাশটা নিয়ে গেলে, এক কথায় দুই কথায় তারা রাজি হয় লাশটাকে নেওয়ার জন্য। কিন্তু প্রবলেমটা হয় যখন লাশটাকে নৌকায় তোলা হয়, নৌকাটা খুব ছোট ছিল এবং লাশটাকে তোলার পর এমন অবস্থা যে দুইজন আর লাশটা আর মানুষ ওঠার মতো অবস্থা নেই, উঠে গেলে হয়তো ডুবে যেতে পারে এমন একটা বলেছেন। যেহেতু বড় ভাই অনেকগুলো টাকা পেয়েছে সে বললো যে চল নিয়ে যাই, তো একজন বললো যে ভাই আপনারা তাহলে এগিয়ে যান, আমরা দেখি কোনো ট্রলার বা নৌকা পেলে আমরা পিছনে পিছনে আসতেছি। তারা যেহেতু চার পাঁচজন ছিল তারা ওখানে দাঁড়িয়ে,
তার মানে দুই ভাই শুধু লাশটা নিয়েই রওনা
দিল, লাশটা নিয়ে তারা মানে পার্শ্ববর্তী গ্রাম যে গ্রামের নাম বলেছে সেখানে তারা নিয়ে যাবে, সেখানে লাশটা দাফন হবে রাতে। লাশটাকে নিয়ে তারা চলতে শুরু করলো, যেহেতু রাতের বেলা পরিবেশটা একটু থমথমে পরিবেশ ছিল, তারপর তাদের মধ্যে কোনো ভয় ছিল না, লাশ নিয়ে তারা চলছিল। লাইক তখন তেমনিতে জনবসতি খুব কম ছিল, তো অনেক দূর দূরান্তে বাড়ি, একটু এমন একটা জায়গা গেল যেখানে মানে মোটামুটি কোনো জনবসতি নেই। তো হঠাৎ হলো কি তাদের হারিকেনটা চুপ করে নেমে গেল, তীব্র অন্ধকার, মানে তারা সামনে কিছু দেখতেছে না। ছোট ভাইটা সে পিছনে বড় ভাইটাকে বলছে যে কি এবার হারিকেনটা নিবল কি হবে, কোনো মানে হারিকেন তো বাতাসে নেবার কথা না, ম্যাচ ধরাতে গিয়ে দেখলো কি যে নৌকার মধ্যে লাশটা নেই, এমন সময় হলো কি কেউ মনে হয় নিশ্চয়ই নৌকাটা দোলাচ্ছে, এক ভাই আরেক ভাইকে বলছে যে কি ব্যাপার কি হচ্ছে, কোন বাতাস ছাড়া নৌকা এরকম দুধছে কেন, ও বলতেছে কিছুই বুঝছে না, লাশও পাচ্ছি না এদিকে নৌকাও দুধাচ্ছে। তো হঠাৎ হলো কি ওই বড় ভাইটার পানির মধ্যে পড়ে যায়, তো ছোট ভাই তাকে উঠানোর জন্য ধরলো, তো ধরে যখন তাকে টেনে তুলতেছে না তখনই প্রবলেমটা হয়ে গেল, দেখলো কি যে কেউ একজন তাকে পানিতে টেনে ধরছে, তার পা মানে স্পষ্ট তার হাতটা দেখা যাচ্ছে, টেনে তাকে নিয়ে যাচ্ছে। তো এটা দেখতে দেখতে সে ভয়ে পিছনে চলে আসলো আর তার হাতটা ছুটে গেল, সে পানিতে পড়ে গেল,
বড় ভাই,
হ্যাঁ বড় ভাই পানিতে পড়ে গেল। তো পানিতে পড়ে যাওয়ার পর সে জ্ঞানেও কারো নৌকা নিয়ে সে টেনে সামনে চলে আসলো, সামনে আসার পর একটা মোটামুটি একটা বাড়ির মতো দেখলো, সেখানে যাওয়ার পর সে গিয়ে বললো এবং সেখান থেকে যে লোকজন ছিল তারাও টস নিয়ে এসে দেখলো যে সেখানে কিছুই নেই, তার বড় ভাইয়ের অস্তিত্ব বা কিছু কিছু নেই। তারা
ইন্টারাপ্ট করি, অনেকে হয়তো মানে সাউন্ড খুব সমস্যা করছে, কিন্তু রাতের বেলা বলছে আগেই যে বোটের উপরে আছে এবং আশপাশ দিয়ে অনেক বোটও কিন্তু এখন যাতায়াত করছে, সেই সাউন্ডের জন্য একটু আপনাদের ঝামেলা হতে পারে। তো হ্যাঁ তারপরে,
হ্যাঁ তারপরে তারা এসে দেখলো ওখানে, তো এই অবস্থা তো রাতের বেলা অন্ধকারের মধ্যে খোঁজা সম্ভব না, তো তারা চিন্তা করলো যে পরদিন সকালে এসে খোঁজ করবে। এর মধ্যে যে ছোট ভাইটা তার তো অবস্থা খুব খারাপ হয়ে গেল ভয়ে, সকাল হলো, সকাল হওয়ার পর আবার খোঁজাখুঁজি হলো, কিন্তু কোথাও তার ভাইয়ের লাশ পাওয়া যাচ্ছে না, দুই তিন ছোটে চলে গেলো আর লাশ কোথাও ভেসে উঠে নাই। তো বাসায় চলে আসে, তার মধ্যে একটা ভয় চলে আসলো, সে ভয় পায়, সে স্বপ্ন দেখতো যে তার ভাইকে, তার ভাই তাকে ডাকছে, এবং কোথায় পাওয়া যায়, যারা লাশটা দিয়েছিল যে জায়গাটাতে সেখানেও যাওয়া হয়েছে, কাউকে পাওয়া যায় না যে কেউ লাশ নিয়ে এখানে দাঁড়িয়েছিল, এবং
মানে লাশের দাবিদারও কেউ ছিল না,
এবং তার ভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং একদিন রাতের ঘটনা, সে ঘুমিয়ে আছে, হঠাৎ করে তার মনে হয় কি তার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মানে বুকের মধ্যে খুব জোরে চাপ দিলে যেমন একটা অবস্থা হয় ঠিক তেমন একটা অবস্থা, তাতে কিন্তু নিশ্বাস নিতে পারছে না। তো হঠাৎ করে তার চোখ মেলে তাকিয়ে দেখি যে সে লাশটা তার বুকের উপরে দাঁড়ায় আছে, মানে যে লাশটা সে নিয়ে এসেছিল সেরকম একটা লাশ, মানে সাদা ধবধবে কাফনে পড়া একটা লাশ তার বুকের উপরে দাঁড়িয়ে আছে, সেটা চাপি তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।
সেই ছোট ভাই
জাস্ট সে কয়েক সেকেন্ড দেখছে, দেখার পর সে খুব ভয় পেয়ে যেমন চিৎকার দিয়ে, সে মানে যত শক্তি ছিল সে চিৎকার দেয়, যারা ঘরে ছিল আশেপাশে বাড়ি যারা ছিল তার সবাই বেরিয়ে আসে, বেরিয়ে এসে তার দরজা নক করে, সে দরজা খুলে না, পরে অনেক নক করার পর যখন দেখছে সে খুলছে না, তখন তার দরজার যখন মাটির ঘর ছিল মাটি কেটে ভিতর নিচে কেটে তার ভিতরে ঢোকা হয়, এবং ভিতরে ঢোকার পর যেটা দেখা হয় যে সে হাতের নিচে পড়ে আছে।
আচ্ছা,
এবং তাকে বের করে আনা হয়, তখনও তার জ্ঞান ছিল না, এবং তাকে অনেকক্ষণ পর তার জ্ঞান যখন আসে তখন সে বিস্তারিত ঘটনাটা বলে যে এটা এটা সে দেখছে, এবং এটা দেখার পর তার প্রচন্ড রকমের জ্বর শুরু হয় সেদিন থেকে, এবং জ্বর একসময় বাড়তে থাকে এবং তার তিন দিনের মাথায় সে মারা যায়। ঘটনার পর থেকে আমাদের যে নদীর মধ্যে যে রাতের বেলা যারা নৌকা চালাতো তারা অনেকদিন সেখানে নৌকা চালানো বন্ধ হয়ে যায়।
ভাই, এটা আসলে একটা সাইন্টিফিক ব্যাখ্যা আমার কাছে আছে এবং প্যারানর্মাল ব্যাখ্যা আমার কাছে আছে।
আচ্ছা, আমি আপনার সাইন্টিফিক ব্যাখ্যাটা আমি আগে একটু শুনতে চাই, তারপরে
সাইন্টিফিক ব্যাখ্যা হলো যেহেতু ঘটনাটা গ্রামের, রাইট, যারা নৌকা চালায় বা নৌকাতে যারা জীবনযাপন করে তারা প্রচুর পরিমাণে চুরুট খায়, বিড়ি টাইপের খায়, এইসব সস্তা জিনিস খেলে হয় মানে ব্রেন এক ধরনের হেলুসিনেশন তৈরি হয়, এটাকে বলা হয় টেট্রাফোবিয়া। টেট্রাফোবিয়া হচ্ছে এমন একটা ভয় যে ভয়ে মানুষের অস্তিত্ব মানুষ ফিল করে, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে নৌকার মধ্যে এবং সে তার বড় ভাইকে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দিছে, এটা সাইন্টিফিক ব্যাখ্যা, কিন্তু ফেলে দিছে এবং সে মাথায় চলে আসছে, এসে সেই কাহিনীগুলো বলছে আমার শেষ করলে মানে সাইকো হয়ে যাচ্ছে আস্তে, সেই কারণে সে এইসব দেখছে জ্বর হয়ে মারা গেছে, এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা। আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা আমি দেই, সেক্ষেত্রে হচ্ছে পুরো ঘটনাটাই সত্য, আমরা জানি জিনরা থাকে পানির মধ্যে, এমন হতে পারে নৌকাটা এমন জায়গাতে চলে গেছে যেখানে জিনদের অবস্থান ছিল, জিনের উপরে চলে গেছে, জিনরা তখনই মানুষকে ধরে যদি আপনি জিনকে
ডিস্টার্ব করা হয় তাদেরকে,
ওই সময় হয়তো বা লাস্টটাও নিয়ে গেছে জিন, আমরা যে মানুষটা ব্ল্যাক ম্যাজিক করে জিনরা এগুলো করে, তো জিনের কাজটা হতে পারে ওই ধাক্কা দিয়ে তার বড় ভাইকে ফেলে দিতে, এবং পানির নিচে যারা সাঁতার করেন তারা অনেক সময় দেখবেন যে সাঁতরাচ্ছেন কিন্তু নিচে দিয়ে একটা টান ফিল করতেছেন, সেটা বৈজ্ঞানিক ভাবে বলা হয় যে পানির নিচে এক ধরনের মানে যেটা
এক ধরনের ঢেউ থাকে মানে
গ্র্যাভিটি বলি,
গ্র্যাভিটি রাইট,
সে বেশি কাজ করে পানির নিচে,
স্রোত কাজ করে,
টান দেয় খুব বেশি, সো এই বিষয়টা হতে পারে জিন তখন রাগ করছে বা নিয়ে গেছে তার বুকের উপরে যে মানুষটা লাশটাকে দেখছে সে সেটা জিনের এই কাজ ছিল, কিন্তু ওই জিনিসটা সে ছাড়া বাসার কেউ দেখবে না, শুধু সেই দেখবে যার সাথে ঘটনাটা ঘটবে, এই কারণে জিনরাই তারা হত্যা করছে, বিষয়টা এরকম হতে পারে,
হতে পারে। কিন্তু এইখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমি জানি অনেক লিসনারদেরও এই প্রশ্নটা হতে পারে, আমরা জানি জিন হচ্ছে আগুনের তৈরি রেজা ভাই, কিন্তু সেই ক্ষেত্রে জিন পানিতে কিভাবে বসবাস করে, এটার কোনো কন্ট্রাডিক্টরি কোনো বিষয় আছে?
জিন আগুনের তৈরি ঠিকই, কিন্তু সেটা হচ্ছে শিখা মুক্ত আগুন, মানে যে আগুনের কোনো ধোঁয়া নেই, আমরা মানুষের মাটির তৈরি কিন্তু আমাদের বড় শরীরে কিন্তু মাটি নেই, মাটি আছে, মাটি কিন্তু নেই, ঠিক তেমনি জিনদের গঠন আকার আচরণ, তারা আগুনের তৈরি হলো তারা সব জায়গায় যেতে পারে, পানিতে থাকতে পারে, ওয়াদি আল জিন নামে একটা জায়গা আছে সৌদি আরবে,
সৌদি আরবে
শুধু মরুভূমি, ওখানে জিনরা থাকে, এবং জিনের একটা মসজিদও আছে সৌদি আরবে, ওখানে মসজিদটা মানুষ কোনো নামাজ পড়ে না, ওরা মনে করে জিনরা এখানে নামাজ পড়ে, তো ঠিক এরকম আমাদের দেশ যেহেতু বাংলাদেশের নদীমাতৃক দেশ, পানির মধ্যে আমরা অনেক সময় কিছু দেখি, অনেক গ্রামে দেখবেন আপনি পানির মধ্যে নিচ থেকে ডেগ উঠছে বা দেখছি, ওগুলো কে উঠায়, সেগুলো কিন্তু জিনদেরই কাজ, মানুষের লোভ দেখায়, যদি আমার পানির পুকুরের মাঝখানে একটা ডেগ উঠলো এটাকে সোনা আছে টাকা পয়সা আছে তুমি নিয়ে আসতে যাও, যখন তারা আনতে যায় তখন তারা মারা যায়, বিষয় ঠিক এরকম।
ওকে, আরো একটা প্রশ্ন, একটু কেউ যখন লাশ নিয়ে যায়, অনেকেই অনেক এক্সপিরিয়েন্স হয় যে লাশের সাথে অনেক ধরনের ঘটনা ঘটছে, তো লাশের প্রতি কি জিনদের কোন ধরনের আলাদা ইন্টেনশন আছে?
আমি বলতে চাই সেক্ষেত্রে লাশ দুই রকমের হয়, আস্তিক লাশ, বিশ্বাসী লাশ, অবিশ্বাসী লাশ, কিছু কিছু লোক দেখবেন যারা তাদের মৃত্যুর সময় তার চেহারাটা চেঞ্জ হয়ে যায়, তো এই বিষয়গুলো কিন্তু জিনরা তো দেখে, এই লাশগুলো জিনরা কাজে লাগায়, জিনরা তাদের ক্ষমতা বাড়ানোর জন্য জিনরা এটা ব্যবহার করে, লাশ যেগুলো আমরা কবর দিয়ে আসি নতুন কবর, অনেক সময় দেখবেন কবরটা শিয়াল ঘুরে কবরটা নিয়ে যায়, কিন্তু শিয়াল যখন লাশটা খেয়ে ফেলে শিয়াল মনে করলাম লাশটা কামড়াই খেলো, তো হাত দিতে পাওয়া
যায়
উদ্দিষ্ট কোথায় গেল, তো শিয়ালটাকে শিয়াল ছিল নাকি জিনের একটা রূপ ছিল সেটা কিন্তু আসলে বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নাই।
ওকে, মানে আমরা তো জানি যে জিন যেহেতু যে কোনো ধারণ করতে পারে, ওই পাওয়ারটা
তাদের আছে।
ওকে, আমরা এরকম অনেক প্রশ্নেরই ব্যাখ্যা আজকে আমরা চেষ্টা করব জানার জন্য, তো সোহান ভাই প্রথম এক্সপিরিয়েন্স আমরা শুনলাম আপনার, তো আরো অনেক গেস্ট আছে এবং অনেকের ঘটনায় আমরা শুনবো, তো আপাতত আমরা আরেকজনের কাছে যাই, এবার একটু আপনার পরিচয়টা জানি।
আমার নাম খন্দকার তারিক, আমি রনি, আজকে আপনাদের সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে।
রনি, আমরা দেখেছি আপনি যখন হন্টেড প্লেসে গেছেন আপনার একটু ভয়টা মনে বেশি ছিল,
সতেরোতর ভয় পাওয়ার অভ্যাস নেই, বাট এই জায়গাটা হন্টেড বললে ভুল, হন্টেড এর একটু বেশি কিছু,
শুনেছি যে আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে শেয়ার করতে চান আমাদের সাথে, তো আমরা আপনার এক্সপিরিয়েন্সে যেতে চাই, এবার কোন ঘটনাটা আপনি শেয়ার করতে?
আমার স্কুটার নিয়ে একটি ঘটনা রয়েছে,
স্কুটার নিয়ে, বাইক হলে না রেজা ভাই একটু বেশি ইন্টারেস্ট,
আমি নিজে একটা বাইকার, আসলে বাইকার, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই।
অবশ্যই,
আপনি কি কাউকে খুঁজতেছেন আপনার ছোটবেলার কোনো বন্ধুকে, ওকে পেলে আপনি খুশি হতেন, একটা মেয়ে বন্ধু?
না, এরকম কাউকে খুঁজতে
মনে করে দেখেন যার নাম সি দিয়ে শুরু হয়,
মেয়ে খুঁজতেছি বা ছোটবেলার কাউকে না,
বাল্যকালের বন্ধু, নাম চাঁদনি, চিনেন আপনি?
হ্যাঁ,
তাহলে একটু যে না
মানে আপনি বলার পর এখন মাথায় নামটা মাথায় আসলো, বাট মানে
একদম ছোটবেলার বন্ধু,
আমরা একটু শুনি যে ওনার এক্সপিরিয়েন্সটা কি, আমি দেখতে পাচ্ছি যে উনি খুবই অবাক হয়ে আছে, হন্টেড প্লেস
কলেজ থেকে বড় অবাকটা এখানে হয়ে গেছে।
আমি ওনার সম্পর্কে আপনি জানি
না ঘটনাতে যে আপনি স্কুটার নিয়ে একটা ঘটনার কথা বলছেন,
ছিল আসলে ঘটনাটা আমার আপন খালার বিয়ে হয় গায়ে হলুদ দিনে ঘটনা ঠিক হয়। তো আমি আমার পাঁচজন বন্ধুকে ডাকি, ইনক্লুডিং আমি পাঁচজন, বিল্ডিং এর কাজ পুরোপুরি শেষ হয়নি। তো দুইজন আমার ফ্রেন্ড বললো যে আমি এখানে কি করবো, তো আরেকজন তো ফ্রেন্ড, ওই ফ্রেন্ড এর স্পেসিফিক নামটা আমি বলতেছি না, আমি একটু শুনে নিলাম, বললো যে করিস না তিনতলায় বাসা, তিনতলায় যেই তো করতে পারি বাথরুমে, যেটা না করা হয় সেটা বেশি করে করবে আরো। তো দুজন করলো, গায়ে হলুদ শেষ হইতে প্রায় 12টা লেগে যায়। তো আমার যে ফ্রেন্ড মিস্টার এক্স, ওর বাসা হলো ক্যান্টনমেন্ট, তো বলছে আমাকে দিয়া তোর স্কুটার দিয়া। তো প্রায় 10 মিনিট হয়ে যায় যে বাইক মানে স্কুটার স্টার্ট দিচ্ছে, আগের আমলের তো আপনার পা দিয়ে স্টার্ট করতে হইতো, বলতো যে আমার স্কুটার খুবই ভালো নতুন কিনা। আধা ঘন্টা ট্রাই করার পর আমি একটু ট্রাই করলাম, তো এরপরে আমি কি করলাম যে আমার কাছে জাস্ট নর্মালি মনে হলো যে আমি একটু সুরা পুরো ফুঁকি, পরে আমি ফুঁক দেওয়ার সাথে সাথে এক কিকি স্কুটার স্টার্ট। তো ঠিক আছে, তো গেলাম, তো আমরা তিনজন ছিলাম, তো ওর বাসায় নামানো পর্যন্ত খুব ভালো ছিল। তো মহাখালী ফ্লাইওভারের উপরে যখন আমরা আসি আবার স্কুটার বন্ধ হয়ে যায় এবং রানিং অবস্থায় 60 স্পিড ছিল, দুই পাশটার দুটো গাড়ি যায় তখন প্রায় 100 কিলোমিটার স্পিড হবে। কোন রকম ভাবে যদি আমাদের একটু ফল্ট হয়ে আমরা ব্যালেন্স হারাইতাম আমরা সাথে সাথে এক্সিডেন্ট করি স্পট ডেট। এরপর আমি আবার সেম সুরা ফুরে ফুদে স্কুটার সাথে সাথে স্টার্ট, পাসপোর্ট অফিস পর্যন্ত চলে আসি, চলে আসার পর আবার স্কুটার বন্ধ। তো এখন টোটালি ফেড আপ হয়ে গেছে যে মানে এতবার কেন। পরে বললাম যে চলো বাকিটা রাস্তা হেঁটে চলে যাই। এরপর যে ফ্রেন্ড দুই ফ্রেন্ড পিক করে আরেক ফ্রেন্ড যখন বাসা যায় শ্যামলীর ওই পাশে বসা, ও সকালবেলা আসলো দেখলাম খুব বিধ্বস্ত অবস্থায় দেখা হয়েছে আমাদের। তো বলতেছে যে আমি টয়লেটে যখন যাই বেরোয়ার সময় উল্টা খেয়ে পড়ে যায়, বলতেছে তো পিসলা নাই পানি নাই একদম শুকনা মেঝে, আমি পড়লাম কিভাবে। এরপর থেকে আর কারো কিছু হয় না, আর ওই স্কুটার এখনো চালাচ্ছে আমার ওই বন্ধু।
তুমি কি বিদেশি লেখাপড়া করছো? পড়াশোনা করছিলাম, নাম কি সি দিয়ে শুরু
হয়?
কি ধরনের আছে?
আমি যে ঘটনাটা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা কাজিনকে নিয়ে। কাজিনটা হচ্ছে আপনার ঢাকার একটা মোটামুটি খুব পরিচিত একটা হসপিটালে জব করে, সেটা শেয়ার করতে চাচ্ছি না নামটা। যখন 3 মাস রানিং তার চলে, প্রথম তার সাথে কোনো ইনসিডেন্ট হয় না, ট্রান্সফার হয়ে ফ্লোরিং এ যায়, তখন সে সেটা প্রায় সময় ফিল করে যে তার আশেপাশ দিয়ে কেউ যায়। যখন মনে করেন আপনার আশপাশ দিয়ে 7-8 জন চলে যাচ্ছে, সেই ফিলটা উনি করতেছে, বাট পিছে ঘুরিয়ে দেখে কেউ নেই।
এটা কখন হয়? এটা কি শুধু রাতের বেলাতেই হয় না দিনের বেলা?
এটা ওনার সাথে তখন হয় যখন উনি নাইট ডিউটিতে থাকে স্ট্যান্ড বাই, তখন হয় সেটা। তো একদিন এমন হলো সে রিসেপশনে বসে আছে, এটা ফিল করলো যে পিছন দিয়ে কিছু লোক আসা যাওয়া করতেছে, সে পিছে তাকিয়ে দেখলো যে কেউ নেই, সে তখন এটা নর্মালি ভাবে নিল। দেন সে একটা রুমে গেল, রুমে গিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট ছিল,
তার মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, যদিও বিরতিটা আমরা স্টুডিও থেকেই নিব, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আমি আর জি কিবরিয়া পুরো টিম নিয়ে এই মুহূর্তে আছি শীতলক্ষ্যা নদীর উপরে এবং আমরা অনুষ্ঠানটা রেকর্ড করছি জানুয়ারি মাসের 13 তারিখ, যদিও আপনারা শুনতে পাবেন 19শে জানুয়ারি রাতে, বৃহস্পতিবারের রাতে। 4 মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন আশা করছি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
4 মিনিট পরে আমরা আবারও ফিরে এসেছি, অনুষ্ঠানটি ধারণ করছি আমরা শীতলক্ষ্যা নদীর ওপরে, মাথার উপরে চমৎকার একটি চাঁদ, চারিদিকে ভুতুড়ে পরিবেশ এবং নদীর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, কারণ নদী দিয়ে মাঝখান দিয়ে ট্রলার যাচ্ছে। আমরা হন্টেড প্লেসের খুব কাছাকাছি শীতলক্ষ্যা নদীর পাশে। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই ট্যুরের জন্য তারা হচ্ছে গাইড ট্যুরস, স্পেশালি ভেরি রিনাউন্ড কোম্পানি ইন বাংলাদেশ, তারা ট্যুরিজমের উপরে কাজ করছে। গাইড ট্যুরসের কর্ণধারদের মধ্যে একজন সিইও সৌরভ মনসুর আমাদের এই ট্যুরে রয়েছেন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে, খুব সাফল্যের সাথে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কাজ করে যাচ্ছে, তাদের সেবার মানটা অদ্ভুত রকম ভাবে সুন্দর। আপনারা যদি গাইড ট্যুরস এর ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করবেন, যেটা সৌরভ মনসুর শুরুতেই বলে দিয়েছে, আমরা আরো বেশ কয়েকবার বলবো। এই মুহূর্তে আমরা ফিরে যেতে চাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেটা সুমন কন্টিনিউ করছিল।
সে একটা রুমে গেল, রুমটার লাইটটা ছিল সেটা হঠাৎ অফ হয়ে গেল। তো সে সেটা মনে করে রাখছিল যে আমি তো লাইটটা অন করে এসেছি। রুমে ইন করে উনি ফাইন্ড আউট করলো যে কেউ আছে কিনা, তখন রুমে কেউ নেই। তখন ওনার মধ্যে একটু ভয়টা কাজ করছে হঠাৎ, বাট অত বেশিও ভয় পাননি উনি। পরে যেদিন ওনার মর্গি ডিউটি ছিল, সাথে একজন ছিল, তখন সেই দিন একটা বডি আসে পোস্টমর্টমের জন্য, এবং ওনাদেরকে বলা হয় যে আপনারা রুমের মধ্যে থাকেন, বডির পাশে থাকেন, আমরা পোস্টমর্টম করার জন্য যখন ডাক দিব তখন আপনারা জাস্ট আমাদের একটু সাথে থাকবেন,
লাশের লোকজনদেরকে যে
কাছে থাকার জন্য। আর বডিটা ছিল আপনার মেয়ের, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই মেয়েটার বডিটা নিয়ে স্ট্রেচারের মধ্যে রাখা হয়েছিল। যে লোকটা আর কি পোস্টমর্টম করবেন, ডিনার করার জন্য একটু বাইরে গেছিলেন, তো রুমটা ছিল বন্ধ, ঘুম ঘুম ভাব আসতেছিল তার মধ্যে। হঠাৎ করে তার পাশে যে ছেলেটা ছিল বললো যে আমরা একটু বডির পাশে গিয়ে দেখি কি সিচুয়েশন, যেখানে বডি রাখা ছিল সেখানে ওনারা ঘুমায় পড়ে। এবং ওনাদের রুমের লাইট সম্পূর্ণরূপে অন ছিল, পাঁচ থেকে দশ মিনিট পর সে দেখে যে চোখ খুলে যে কারেন্ট চলে গেছে। তার পাশে যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে সে হাত বুলিয়ে উঠায়, উঠিয়ে বলে যে কারেন্টটা চলে গেছে, একটু আশেপাশে দেখো মোমবাতি আছে কিনা, ডয়েটার চেক করে, সেও মোমবাতি খুঁজে একটা মোমবাতি পায়। তো মোমবাতিটা রাখার পরে জ্বালানোর জন্য একটা ম্যাচ খোঁজা হয়, তো ম্যাচটা সে না পাওয়ার কারণে সে বলে যে তুমি এখানে কিছুদিন থাকো, আমি বাইরে থেকে ম্যাচটা নিয়ে আসতেছি। ম্যাচটা নিয়ে আসে, তখন একটাও ম্যাচ জ্বলে না। হঠাৎ করে সে এটা ফিল করে যে তার গলার মধ্যে খুব বেশি চাপ দিয়ে খুব জোর আকারে ধরে ফেলা হয়েছে। হঠাৎ করে সে এটা দেখে যে তার গলার মধ্যে যে বডিটা পাশে ছিল সেটা সে খুব হাত দিয়ে ধরে ফেলছে, ছোট ছোট খুব বেশি চেষ্টা করতেছে, বাট পারতেছে না। ওর হাতে যে ম্যাচটা ছিল সেটা তখন অন করার পরে তার গলার মধ্যে যে হাতটা ছিল সেটা সাথে সাথে নিচে নেমে যায়। পরে তারা সেই বডিটাকে রেখে বাইরে চলে যায়। বাইরে যখন ওই যেগুলো লোকরা ডিনার করার জন্য বাইরে গিয়েছিল তাদের সাথে হঠাৎ তারা দেখা হয়, তারা বলে যে কি ব্যাপার তোমরা এখানে দৌড়ায় আসছো কেন? তখন ওরা দুজন বলে যে হঠাৎ করে দেখি যে কারেন্ট নেই। তো ওনারা বলে যে কোথায় কারেন্ট নেই, কারেন্ট তো আছে সব জায়গায়, তো কারেন্ট আছে, তোমরা কোথায় দেখলা কারেন্ট নেই? তো ওনারা যখন বলে আচ্ছা ঠিক আছে চলো আমরা গিয়ে দেখি, যখন ওনারা রুমের মধ্যে ঢুকে যায় তখন ঢুকে দেখে যে কারেন্ট অলরেডি আসছে, মোমবাতির দিকে যখন এগিয়ে যায় তখন দেখে ওখানে কোনো মোমবাতি ছিল না। এরপর যার গলাটা আর কি ধরেছিল তাকে বলে যে তোমার কি হয়েছে এখন খুলে বলো, সে বলছে ভাই আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে কারেন্ট যাওয়ার পরে আমি দেখতেছি আমার গলার মধ্যে খুব বেশি চাপ দিয়ে ধরে ফেলা হয়েছে। ইভেনলি উনি যখন ওনার গলাটা চেক আউট করে তখন দেখে যে গলার মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ সহ ছিল, তখন উনি বিষয়টা খুব বেশি ভৌতিক হিসাবে নেয়। বডিটা ছিল স্ট্রেচারের মধ্যে, বাট ওনারা ভিতরে গিয়ে দেখে বডিটা এক জায়গায় আছে এবং স্ট্রেচারটা খুব আলাদা একটা দূরে রাখা। তো ওনাদের মাথায় এটা ছিল না যে বডি তো যদি স্ট্রেচারের উপরে থাকে তাহলে বডি তো দুইজনের যে পরিমাণ ওজন থাকে লাশের ওদের দুইজনের পক্ষে সম্ভব না, আর এত ভারী একটা ওজনের একটা বডিকে দুইজন মিলে ক্যারি করা এটা সেই সিচুয়েশনে সম্ভব ছিল না। মর্গের যে রুমগুলো থাকে সেখানে ন্যাচারালি ভাবে আমরা চার থেকে পাঁচজন গিয়ে পোস্টমর্টম করে থাকি, আর তোমরা তো এখানে নতুন, তাই তোমাদেরকে আমরা অ্যাডভান্সলি ভাবে আগে বলে ফেলছিলাম যে তোমরা ওখানে রুমে যেও না আর তোমরা নর্মালি আমাদের সাথেই থাকো। এই ছিল আমার স্টোরি।
মর্গে যদি আমরা কখনো এই ধরনের কোন স্কোপ হয় উনি আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন।
আচ্ছা যদি পসিবল, ওনার ঘটনাটা জানি যে লাশ যখন কাটা হয় এরকম ভাবে লাশ হলে কাটা হয় খুব মানে বেরকম ভাবে কাটা হয়, অপারেশন যেরকম করা হয় সূক্ষ্ম ভাবে এরকম না, ইচ্ছা এলো পাথরে বুক কাটে, মাথা কাটে, গলা কাটে, ইভেন আমি এমনও শুনছি হাতুড়ে যে মাথা মতো বাড়ি দেওয়া হয় মরা মানুষের, ওখান থেকে মগজটা বের করা হয় এরকম, মানে শুনতেই কেমন যেন লাগতেছে, অথবা আমার নিজেরও কষ্ট লাগতো শুনতে। মর্গে অনেক ঘটনা ঘটে, অনেক সময় দেখবেন আমাদের যারা গ্রামের বাড়ি থাকি শহরে থাকি মর্গে হাসপাতালের পাশে যে মর্গ বিল্ডিং থাকে সেখানে সন্ধ্যা হলে এখানে আশপাশে কেউ থাকে না, ইভেন যেতে খেয়াল করবেন যে পশু পাখিও থাকতে চায় না, গরুও থাকতে চায় না সেখানে। কিছু প্রশ্ন করবো এগুলো মাঝখানে, আপনি সালমান খানের ফ্যান?
হ্যাঁ অবশ্যই।
আচ্ছা অবশ্যই না, আচ্ছা আপনার কি কোনো বন্ধু ছিল সাত আট মাস আগে, খুব অসুস্থ ছিল, খুব সিক ছিল?
হ্যাঁ অ্যাকচুয়ালি সাত আট মাস আগে আমার একটা ফ্রেন্ড খুব বেশি অসুস্থ ছিল,
তারপর অনেক কষ্টের পরে সুস্থ
হয়েছে। হ্যাঁ অবশ্যই।
আচ্ছা কি নাম তার?
ওর নামটা আসলে আমি উল্লেখ করতে চাচ্ছিলাম,
মানে কোনো মেয়ে ছিল কি?
আসলে একটা কথা বলবো কি, রেজা ভাই যেটা বলছেন সেটা আমি কল্পনাও করতে পারিনি যে রেজা ভাই সেটা উল্লেখ করে সম্পূর্ণ রাইট কথাই বলবেন।
আমরা একটু পরিচয়টা জেনে নেই আপনার।
আমার নাম বিমল, আমি মিরপুর থাকি।
মিরপুরে থাকেন আপনি?
ছোটবেলা থেকে খুব দুরন্ত থাকার কারণে ভয়ের ব্যাপারটা আমার ভিতরে অতটা ছিল না। এমন কি ছোটবেলায় আমার যখন দিদিমা মারা যায়, তখন শ্মশানে লাশ নিয়ে যাওয়ার পরে আমি এই শ্মশানে যে কফিনে রাখা হয়েছিল দিদিমার লাশটা, ওইটার ভিতরেই ছিলাম, যেন লাশটাকে পানি না পড়ে বা কোনোরকম নাভাবে না ভিজে। কারণ আমাদের রিলিজিয়ান অনুযায়ী একটা ব্যাপার আছে যে একবার গোসল দেওয়ানোর পরে এটা যেন না ভিজে, আর
প্রথমবার গোসল করানোর পর আর যেন পানিতে না ভেজে।
তো এটা যখন বাড়ির লোকজন জানলো, তখন তারা আসলে খুব ভয় পেয়ে গেছিল যে আমি কিভাবে থাকলাম। এবং আমাদের পুরানো রীতি অনুযায়ী ওই সরিষা বা লোহা শৈলে থাকলে ভয়ের কিছু পাওয়া যায় না, ওরা এই জিনিসগুলো আমাকে আবার দিয়ে দিল যে শ্মশান থেকে চলে আসার জন্য। পরে বেশ কিছু ঘটনা ঘটছে যার কারণে ভয়টা ভিতরে ঢুকে গেছে। বাড়িতে, দেশের বাড়িতে আমার ছোটবেলার কথা, যখন আমার দিদিমা মারা যায় ওই সময় এতটা ভয় ছিল না আমার ভিতরে বা কাজ করতো না। কিন্তু তারপরে বেশ কয়েকটা ঘটনা ঢাকায় ঘটছে। আমি কমলাপুরে যেখানে থাকতাম বাসার পাশে একটা মাদ্রাসা ছিল। তো একদিন ক্লাস থেকে ফেরার পথে আমি দেখি যে মাদ্রাসার সামনে অনেকগুলো লোক জড়ো হওয়া। খোঁজ খবর নিয়ে দেখলাম যে ভিতরে বাথরুমের ভিতরে একটা মাদ্রাসা স্টুডেন্টের ডেড বডি পাওয়া গেছে, এবং ডেড বডিটা নর্মাল অবস্থায় ছিল না। টয়লেটে যে কমর থাকে তার উপরে ডেড বডিটা উল্টানো অবস্থায় ছিল, এবং দেখে মনে হচ্ছিল যে প্রচন্ড শক্তি নিয়ে তাকে কমরের ভিতরে আমি যেহেতু রাত জেগে বাসায় আমাকে কাজ করতে হয়, তো আমার কাছে সবসময় মনে হয়তো কেউ একজন দেখতেছে বা কেউ একজন তাকিয়ে আছে আমার দিকে, এরকম লাগতো। ফিল করতে পারতেছি বাট আমি দেখতেছি না সে কে, তো মনে ভিতরে একটা খচখচ লাগতো। তো এই জিনিসটা আমার সবসময় কাজ করতেছিল, এবং এটা এখনো মাঝে মধ্যে আমার হয় যে আমি যখন বাসায় কাজ করি বা একা একা থাকি রুমে, আমার কাছে মনে পিছনে একটা ছায়ার মতো সরে গেল। তো এই আস্তে আস্তে ভয়টা বাড়তে থাকে, এখন ভয়টা আছে, এখন এই জিনিসগুলো আমার জন্য খুব ভয়ের ব্যাপার।
আলটিমেটলি কি জানা গিয়েছে যে ওই মাদ্রাসার ছাত্রটা কিভাবে মারা গিয়েছিল? তাকে ওটা নিশ্চয়ই কোনো কিছু ইনভেস্টিগেশন
হওয়ার কথা। ইংলিশ অর বডি পোস্টমর্টেম করা হয়েছিল, ওখানে ওর ব্রেইন হ্যামারেজ পাওয়া গেছে, কিন্তু বাথরুমের ভিতরে ওর বডিটা ওই অবস্থায় কিভাবে আসলো এটার কোনো সুরাহা করতে পারে নাই। এবং পুলিশও এটার কেস নিয়েছিল, কয়েকদিন ইনভেস্টিগেট করছে, বাট আলটিমেট কোনো রেজাল্ট
আসে নাই।
এই অবস্থায় যখন চলতেছিল, তখন 4 বছর আগে আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড, আমাদের বন্ধুদের মধ্যে একটা খুব আত্মীয়তা ছিল বা খুব ঘনিষ্ঠ ছিল যে যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই একসাথে সময় কাটাতাম। ওদিন ছিল শবে কদরের রাত্র, তারা নামাজ পড়তো, আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতাম, যেহেতু আমি অন্য ধর্মের। ভোরবেলা নামাজ টামাজ শেষ হওয়ার পর যখন আমরা বাসায় ফিরতেছি, আমার বাসা একটু দূরে, তাকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসছি। তো ঘটনাটা পরে তার কাছ থেকে শোনা, সে যখন বাসার দিকে যাচ্ছিল গলি দিয়ে, তার মোটামুটি 3-4টা টার্ন নেওয়ার পরে তার বাসা, এবং গাতে রাস্তায় আপনার টিউবলাইট, তো হঠাৎ করে তার মনে হলো তার সামনে একজন লোক হাঁটতেছে, যার অবয়বটা শুধু দেখা যাচ্ছে যে খুব ধার্মিক একজন লোক যখন সাদা ড্রেস পরে ওইটা ওই রকম। তো সে যাচ্ছে, তো সেটা কনফিউশন ছিল যে লোকটা কোত্থেকে আসলো, বাইরে থেকে বা সাইডওয়ে থেকে যদি ঢুকে তাহলে তার চোখে পড়ার কথা, কিন্তু তার কাছে মনে হলো যে হঠাৎ করেই তার সামনে চলে আসছে। তো প্রথমে সে খুব খেয়াল করে দেখলো যে লোকটা কি অবস্থা, দেখলো যে লোকটা সাধারণ যে মানুষ যেরকম হাইটে তার চেয়ে এভারেজ হাইট বড় লম্বা, এবং পায়ের দিকে তাকে দেখলো যে পা খালি, কিন্তু সে যে রাস্তায় হাঁটতেছে নিচে গাছের পাতা বা ইয়ে কোনো রকম সাউন্ড কিন্তু হচ্ছে না। তো আর তো সামনে যাওয়ার পর
পা খালি বলতে আমি বুঝতে পারিনি, মানে
সামনে যে লোকটাকে সে হাতে দেখতেছিল তার পায়ে কোনো স্যান্ডেল বা জুতা কিন্তু
খালি পায়ে
হাঁটতেছিল। তো সেও হাঁটা একটু স্লো করে দিছে, সামনের যিনি ছিলেন উনিও হাঁটাটা স্লো করে দিছে, সে একটু স্লোই হাঁটতেছে। তো সে লোকটা খেয়াল করতেছে যে আসলে ইনি কি বা কোত্থেকে আসলেন। তো সে আবার একটু খেয়াল করে দেখলো যে পায়ের দিকে যখন তাকালো, তখন দেখলো যে পায়ের লম্বাটা অনেকখানি বেশি, অনেক বড় পা, সাধারণ মানুষের এরকম লম্বা পা হয় না। তো তার বাসায় যাওয়ার সময় সামনে এখন তার লেফট টার্ন নিতে হবে বাসায় ঢোকার হতে হলে, সে আস্তে আস্তে তার ওয়াইফকে ফোন দিয়ে বললো যে গেটটা খুলো। ঠিক তখনই লোকটা তার দিকে ফিরে তাকাইলো। সে দেখলো যে কাদের অংশটুকু আস্তে আস্তে তার দিকে ঘুরছে। এখন ঘোরার পরে যখন উপরের দিকে দেখলো যে মসুল কুমিয়ামদার লোকটা যখন মাথায় একটা সাদা কাপড় দিয়ে রাখে, ওরকম একটা কাপড় কিন্তু
পাগড়ি পরা থাকে,
পাগড়ির মতো না ঠিক, এটা সাদা একটা কাপড় মাত্র হিজাব পেপার। ওর বডি যেখানে আর পাগড়ি ওই যে মাঝখানে কোনো অবয়ব নাই। মানুষের দিয়ে তাকালে যখন তার চেহারা দেখা যায়, চোখ নাক মুখ দেখা যায়, কিন্তু এই জায়গাটা কিচ্ছু নাই, টোটালি ব্ল্যাঙ্ক, সে অন্ধকার দেখতে পাচ্ছে। এটা দেখার পরে সে কিছুটা সারপ্রাইজ, সে ভয়ও পেয়ে গেল যে যেহেতু অশরীরি টাইপ কিছু হতে পারে। আবার তারই রাস্তাটি সামনে আবার একটা মসজিদ, ওইখানেই রাস্তাটা শেষ, শেষে একটা মসজিদ। তো সে অনেক স্লো হাঁটতেছে এবং ফোন করে তার ওয়াইফকে বলতেছে যে গেইটে তালা খোলার জন্য।
ওই অবয়বটা কি তখনও আছে তার সামনে?
ওই অবয়বটা তখন তার সাথে হাঁটতেছে তার সামনে মোটামুটি 15-20 কদম ডিস্টেন্সে, এবং সেও অনেক স্লোই হাঁটতেছে, তখন তাড়াহুড়া করতেছে না। তো এখন সে আস্তে আস্তে যাচ্ছে, তখন ডান দিকে মোড় নিবে, সে মোড় নিয়ে বাসার গেটের দিকে সামনে গেল এবং অবয়বটাও সামনে চলে গেছে, অবয়বটা তার সাথে আসে নাই। সে যখন বাসার গেটের সামনে গেটের নিচে দাঁড়ায় রয়েছে, তখন সে ডান দিকে তাকাইলো, দেখলো যে অবয়বটা তখনও তার দিকে তাকিয়ে আছে এবং সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে। এই নিয়ে দ্বিতীয়বার সে দেখলো এবং সে তখনও খেয়াল করলো যে তার চেহারা কিছু দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় সে খুবই ভীত। তো এটা আমি পরে জানতে পারছি যে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, আমি
ওই গেটের সামনে,
গেটের সামনে আমার বন্ধুকে। কারণ পরে যখন আমি তার কাছে দেখা করলাম, আমার কাছে ফোন আসছে ঘন্টাখানেক পরে, আমার বন্ধুর বাবা আমাকে ফোন করছে যে তুমি তাড়াতাড়ি আসো, প্রচণ্ড বমি হচ্ছে। তা আমি গিয়ে দেখি যে তার টেম্পারেচারও অনেক বেশি, জ্বরের মতো অবস্থা এবং খুব ঘন ঘন বমি করতে শ্বাস নিচ্ছে। তারপরে আমরা ওই রাতেই তাকে হাসপাতালে এডমিট করি, ওইখানে স্যালাইন ট্যালাইন চিকিৎসা দেওয়ার পরে সে কিছু সুস্থ হয়। তখন তার কাছ থেকে শোনা, তো সে বলল সে যখন গেটে দাঁড়ায়ছিল তখনও ওই ছায়াটা হাঁটতে হাঁটতে মসজিদের দিকে চলে গেছে এবং সে যেটা দেখলো যে মসজিদের সামনে যেখানে ফাঁকা জায়গা, সেই জায়গায় ছায়াটা ঘুরে তার দিকে তাকিয়ে আছে এবং আস্তে আস্তে ছায়াটা বিলীন হয়ে যাচ্ছে। এবং এটা দেখার পর সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি বা নিজের সেন্স ধরে রাখতে পারেনি। আর তারপরে যেটা হয়েছে, তার এটার এফেক্টটা অনেক দিন ছিল। আমরা বেসিক্যালি যে ভয়টা পেয়েছিলাম সেটা হচ্ছে তার শারীরিক কন্ডিশন, সে এত বমি এবং শেষ পর্যন্ত যেটা গেল যে তার খাওয়া দাওয়া কমে গেছে, তার রেগুলার অ্যাক্টিভিটিস, অফিস যাতায়াত এসবও সে অনেকগুলো ইরেগুলার, এবং তার শারীরিক অবস্থাও খারাপ। আগে করতে এত স্ট্রং ছিল, খুব হার্ড ওয়ার্ক করতো, সেগুলো সে কিছুই করতে পারতেছে না। অনেক ডাক্তার ডাক্তার দেখানো হলো কিন্তু তেমন কিছুই লাভ হয় নাই। প্রায় 3-3.5 বছর এই অবস্থায় ছিল। তারপর যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা ক্লাস 1 থেকে একসাথে পড়ছি, আমার বিপদ আপদে সবসময় সে সাহায্য করছে, সবসময় সে থাকছে। তো আমারও একটা চেষ্টা ছিল যে আমি
হেল্প করা যায়
কিনা।
ফাইনালি কি হয়েছিল, রিকভার করা গেছে
কিন্তু রিকভার করার ওয়েটা রেগুলার যে আমার ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট দেখে বড় করতে পারে নাই।
কি ছিল ওয়েটা কিছু,
এইটা আমিও ঠিক জানি না। কারণ পরে আমি যখন মেডিটেশন শুরু করছি 1998 দিকে, তখন থেকে আমি মেডিটেশন করতাম কিন্তু আমি কখনোই ওই যারা এখানে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ারফুল বা আপনার সেন্স নিয়ে কাজ করেন তাদের সহযোগিতা পাওয়া সম্ভব হয়নি। অনেক পরে গিয়ে আমি তাদের একজনের দেখা পাই এবং তার কাছে আমি আমার বন্ধুর কথা বলি যে এরকম। তো সে বলল ঠিক আছে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে কী অবস্থা। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি আমার বন্ধুর সাথে একা কাজ করতেন, অনেকখানি হেল্প হয়েছে। তো আমার বন্ধু এখন অনেকটা স্বাভাবিকের অবস্থায় ফিরে আসছে, কিন্তু তারপরও তার ভয়ের যে জায়গাটা সেটা এখনো সে
মানুষ বয়স যত বাড়তে থাকে শারীরিক দুর্বলতা হতে থাকে, কিন্তু আসলে ইয়াং মানুষ হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, কোনো অসুখ ছাড়াই, কোনো অসুখ বিসুখ নাই,
এবং বিশেষ করে ওই মেডিকেল টার্মে কোনো কিছু খুঁজে না
পেতে পারছে, ডাক্তাররা কিছু খুঁজে পাচ্ছে না, এটা একটা আসলে একটা আনকমন।
এই জিনিসটা রেজা ভাই একটু বলেন, আমরা অনেক সময় শুনেছি যে এই ধরনের ঘটনা, যারা এই প্যারানরমাল বিষয়ে ভয় পেয়েছে বা যাদের সাথে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটেছে, প্যারানরমাল ইনসিডেন্ট, পরবর্তীতে তারা অনেকটাই শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে, তবে সেটা ডে বাই ডে ধীরে ধীরে অসুস্থ
থাকে।
এর কারণটা কি হতে পারে?
এর কারণ হলো দেহে কোনো জিন বা খারাপ অশরীর যদি এফেক্ট করে, সেটা আমাদের বডির থেকে নির্যাস নিয়ে নেয়, মানে একটা লেবু কেঁপে চুষে ফেলেন বা লেবুকে চিপে ফেলেন, ঠিক এইভাবে জিনরা আমাদের বডির উপরে
করে ভার করে এবং লেবু চিপার পরে রসটা যে বের হয়ে যায় তারা চেষ্টা করে আমাদের বডির সমস্ত শক্তি তারা নিয়ে নিতে। এই জন্য বলে জিনরা বহুদিন বাঁচে, জিনরা কত মানুষের জীবন নষ্ট করছে, কত লাইফ স্টেস তারা নষ্ট করছে এটা তারা নিজেরা জানে, কারণ জিনের মধ্যে খারাপ জিনটাই কিন্তু বেশি বেশি।
ওকে, সো এই হচ্ছে বিমল ভাই আপনার এক্সপিরিয়েন্স ছিল। অনেক ধন্যবাদ বিমল ভাই আপনাকে আমাদের জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সো মুভ অন, আমরা
একটা বিষয় জানতে চাই বিমল ভাইয়ের সম্পর্কে বলি। আপনি আপনাকে দেখে যাচ্ছে মনে হচ্ছে আপনি কি কখনো ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেন?
আসলে বলা ঠিক না, আসলে আমি অনেক আগে যখন আমি মেডিটেশন করা শিখি 98-99 দিকে, তার কিছু সময় পরে আমি এটা প্র্যাকটিসটা শুরু করি। কিন্তু এটা আসলে আমি রিকোয়েস্ট করবো লিসেনারদেরকে যে না করার জন্য, কারণ প্রতিটা খারাপ জিনিসেরই একটা রিভার্স ইম্প্যাক্ট আছে যেটা নিজের উপর সবসময় আসবে।
আপনার কি এমন কোনো ক্ষতি হয়েছে লাইফের, কোনো ক্ষতি ব্ল্যাক ম্যাজিক করার পর?
ক্ষতিটা হয়তো আমার নিজের শারীরিকভাবে হয়নি, বাট আমার রিলেটিভদের মধ্যে হয়েছে। আমার কাজিন একজন উনি মারা গেছেন, আমার আম্মা আগে চেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, এবং এই ঘটনাগুলো ঘটছে আমার এই ব্ল্যাক ম্যাজিকটা কাজ করার কয়েকদিনের মধ্যেই।
আপনার প্রভাবটা ওদের উপর পড়েছে, আপনার কাজের কর্মফল
এরকম হয়,
এটা কেন?
মানে কারণ হচ্ছে মাধ্যম, আমি যদি এখন শিপে আগুন লাগাই দিই, আগুন কিন্তু আমি লাগাইছি, ক্ষতিগ্রস্ত কিন্তু সবাই হচ্ছে। এটা একটা পয়েন্ট অফ ভিউ যে আমি যদি এখন এখানে একটা বোম ফুটাই সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বা দুইজন ক্ষতিগ্রস্ত বেশি হবে। বিষয়গুলো এরকম, ব্ল্যাক ম্যাজিক এত খারাপ একটা জিনিস, কারণ এটাতে শয়তানকে পূজা করতে হয়, অনেক কিছু বলে দিতে হয়, মানে ডেঞ্জারাস জিনিস।
ওকে, এরকম এক্সপিরিয়েন্স আরো আপনারা পেতে থাকবেন। আমরা এবার আমাদের পরবর্তী অতিথির কাছে যাই। তো আমরা হচ্ছে আরো একজন অতিথি এই মুহূর্তে আমাদের কাছে আছে, তো আমরা তার কাছে যাই। একটু পরিচয়টা জানি, আপনার নাম কি? আপনার
নাম মোহাম্মদ হাফিজুল হাসান।
হাসান, ওকে হাসান ভাই, একটু জোরে বলতে হবে, যদিও আমরা চতুর্দিকে মানে অনেক, কিন্তু রেজা ভাই অনেক নীরব হয়ে গেছে। আমরা শুরুটা যেভাবে করেছিলাম নয়েজের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে, রাত গভীর হচ্ছে যত নয়েজ ততই কমছে। হাসান ভাই, আমরা আপনার এক্সপিরিয়েন্স গুলো একটু জানতে চাই। হাসান ভাইয়ের কাছে আমি অনেক কিছু আপনিও দেখেছেন, অনেক তাবিজ কবজ হাড় গোড় দেখেছি, এগুলোর রহস্যটা কি হাসান ভাই? আমরা একটু এখান থেকেই স্টার্ট করতে চাই।
আচ্ছা ভাইয়া, আমি তাহলে বলি, এই যে ব্ল্যাক ম্যাজিক বা তাবিজ কবজ এইগুলা কখনই কেউ আমাকে গলা কেটেও বিশ্বাস করাইতে পারতো না। এক সময় এমন গেছে, তো যারা আমার এটা করা হয়েছে তার একজনের সাথে আর কি আমার খুব জানা পড়ে, ওরা এটা আর কি বিলিভ করে। একটা ছোটখাটো অসুস্থ হলো, ওরা ওই যে ডাক্তারের কাছে যাওয়ার আগে কবিরাজের কাছে যাইতো। তো আমি একদম সম্পূর্ণ ছিলাম বিপরীত আর কি, ওর সাথে যে কোনো ভাবে একটা দ্বন্দ্ব হয়, আমি মনে করেন যে এই ব্ল্যাক ম্যাজিক আর কি ওই ঘটনা বলতে গেলে বিশাল আরেকটা সাইডে চলে যাবে।
আচ্ছা,
তো আমি সংক্ষেপেই বলি আর কি, পড়ে যেতে নিলেও বলতাম যে হুজুরের কাছে যাও, ব্যথা পাইলেও বলতাম যে হুজুরের কাছে, এরকম ধরনের ইয়ে করতাম। তো একদিন আমার বলল যে এরকম এরকম আমার তো অনেক সমস্যা হইতেছে, তুমি একটা স্টেপ নাও, না নিলে আমার বাবা মা হয়তো বা আমারে যে কোনো ভাবে কিছু একটা করতে পারে। ইভেন বাসা থেকে এসে জোর করে ধরে নিয়ে যেতে চাইছিল আমাকে যে যে কোনো একটা স্টেপ নাও।
এটা কে তোমাকে নিতে চাচ্ছ?
আমার গার্লফ্রেন্ড,
ওর ফ্যামিলি,
ওর ফ্যামিলি আর কি এগুলো করে,
নিজেরাই করে,
ও নিজেরাই করে, ও নিজেও এটা বিশ্বাস করে না।
ভুল না করে, তোমার গার্লফ্রেন্ড দেখতে কিন্তু সুন্দরী ছিল, মোটামুটি মানে হাইট ভালো, তোমার তোমার কান পর্যন্ত হাইট ছিল, ভালো হাইট ছিল,
2 ইঞ্চি। ওর বাবা মা যে এগুলো করে, ও এটা ভালো
বিপরীতে বলতে না, তোমার তো বিয়ে হয়নি, বিয়ে ছাড়া তোমরা কেন ঘুরতে যাবে দুজন?
ভাইয়া ঘুরতে যেতাম বলতে,
ঢাকার বাইরে ছিলা দুজন একসাথে?
হ্যাঁ ভাই, আমি একটা কথা বলি, আমি 2001 থেকে আমার ট্যুর, আমার বয়স বর্তমানে 32।
তুমি অনেক ঘুরছো বাংলাদেশ, প্রচুর ঘুরছো,
শুধু রাজশাহীটা বাকি আছে আমার।
এবং আমি যতটুকু জানি সুমন ভাই, যদি বিষয়টা পার্সোনাল, কিন্তু যেহেতু আমি,
আমরা কি রেডিওতে বলার মতো কি হাসান ভাই কি
বেশি পার্সোনাল না, তুমি যদি বলেন বলবো,
বলেন
তুমি তাকে নিয়ে কক্সবাজার গেছিলা, রাইট?
জি ভাই,
কিন্তু উইদাউট বিয়া,
আমি আমার মতে যাইনি,
যার মতে
যার ভাবেই হোক
দুজন যাওয়া হয়েছিল, ঘটনা ট্রু। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতো, তোমার গার্লফ্রেন্ড ইয়ে কোথায় মানে বাসা কোথায় ছিল?
রায়ের বাজার,
রায়ের বাজার থেকে সে আসার সময় এক মন্দিরের সামনে অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল, রাইট না?
ইজ ইট ট্রু?
জি ভাইয়া,
কিন্তু সে গার্লফ্রেন্ডটা দেখা পায় নাই, তোমাকে ঝগড়া চলছিল
ভাই আজ থেকে 8 মাস যাবত, এখন কোথায় আছে আমি বলতে পারবো, খুঁজতে গিয়েছিলাম
পরে পাও নাই।
তোমার মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আমাদের এখান থেকে বিরতি নিতে হবে, যদিও রেজা ভাইয়ের এই ব্যাপারটি নতুন কিছু নয়, সে কিভাবে এটা পারে আমি ঠিক জানি না। আজকেও তার কিছু ক্যারিশমা আমরা দেখব এবং পুরো অনুষ্ঠান জুড়েই সেটা থাকবে। অদ্ভুত ভুতুরে পরিবেশে এরকম বেশ কিছু অনুভূতি নিয়ে আমাদের অনুষ্ঠানটা এগিয়ে চলছে। আমরা স্পেশালি আবারও থ্যাংকস দিতে চাই, বারবারই দিব, গাইড ট্যুরসকে যারা এই ট্যুরটি স্পন্সর করেছে, প্রাণকে ধন্যবাদ আমাদের এরকম একটা অনুষ্ঠানে স্পন্সর করবার জন্য, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডিকে, এবং বিশেষ করে সৌরভ ভাইকে যিনি গাইড ট্যুরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন রকমের ট্রিপ অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে থাকে, বিশেষ করে সুন্দরবন। যারা গিয়েছেন গাইড ট্যুরসে তারা জানবেন হসপিটালিটি কতটা উন্নত। যাই হোক, সেটা নিয়ে না হয় আরো একদিন কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে, 5 মিনিটসের ব্রেক। এবং যে অদ্ভুত ইমোশনাল পরিবেশ সৃষ্টি হয়েছে যার গল্প আমরা শুনছিলাম, অধিভৌতিক গল্প, সেই গল্পের সেই গ্যারেটি থেকে আমাদেরকে ফিরতে হবে 5 মিনিট পর। স্টুডিওর সময় এখন রাত 12টা, কিন্তু আমরা যখন রেকর্ড করছি তখন গভীর রাত, এখানে রাত 2টো পার হয়ে গেছে। এবং আমাদের বোটে কিন্তু এই মুহূর্তে অদ্ভুত একটা পরিবেশ, অদ্ভুত পরিবেশ বলছি এই কারণে যে মাথার উপরে চমৎকার একটি চাঁদ, খুব রহস্যময়ী একটা চাঁদ। আমরা ভিন্ন ভিন্ন দর্শনের কিছু মানুষ এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকেই খুব মনোযোগ দিয়ে শুনছি প্রত্যেকের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি। আমরা কথা না বাড়িয়ে আবারও সেই জায়গাটিতে ফিরতে চাই যেখানে আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হয়েছিল, খুব ইমোশনাল একটা জায়গা, রেজা ভাই এবং সুমন ডিল করছিলেন। আমি কি প্রিয়া খুব দূর থেকে বিষয়গুলো লক্ষ্য করছি, অনেক কিছু আমাকে এখানে ম্যানেজ করতে হচ্ছে। সো রিয়েলি রিয়েলি গুড এক্সপিরিয়েন্স, চলুন আবার ওখানে ফিরে যাই।
ব্ল্যাক ম্যাজিক আপনি বলেছেন যে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, কেন আসলে রিজনটা কি ছিল, কেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল?
ওর সাথে আমার রিলেশন হলো 8 বছর, 8 বছরের মধ্যে আমি বাইরেও মানেও ছিলাম 2 বছর। একদিন ফোন দিছে আমাকে, ফোন দিয়ে বলতেছে যে আব্বু আম্মু এরকম কবিরাজ টবিরাজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তুমি কেউ না একটা স্টেপ নাও। এর আগে বললাম যে আমি ওমান থেকে 28 লক্ষ টাকার একটা নিয়ে গেছিলাম।
আচ্ছা, আরেকটা প্রশ্ন, তুমি যে 28 লক্ষ টাকা বললা, তোমার কি 28 লক্ষ টাকা তোমার কোনো বন্ধু মেরে দিছে?
জি ভাইয়া। তো এখান থেকে আসার পর আমি নিজের পায়ে আরকি দাঁড়ানোর জন্য সময় নিতেছিলাম। ও একদিন হঠাৎ করে আমার বাসায় আসলো, আয়সা টানাটানি করে আমাকে বাসা থেকে বের করে নিয়ে যেতেছে। কি কি সমস্যা? এখন যেতে হবে, এখন বিয়ে করতে হবে। তখন আমি আবার যে কোনো কিছুতে আমার আম্মুর সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না, আম্মুরে বলছি। আর আম্মু বলে যে 15 দিন পরে মামার বিয়ে, মামার বিয়ের পরে ওকেই বলছে যে আমরা টেস্ট নিব।
মানে আমরা ঘটনার দিকে যাই, আপনার প্যারানর্মাল কি প্রবলেমের মধ্যে আপনি?
ওটা বলছি তো, প্যারানর্মাল যেটা আর কি শুরু, ও নিজেই আমাকে আর কি আগেই আর কি বলছিল যে আমার বাবা মা এই ধরনের এগুলা করে, আমি এগুলা বিলিভ করি না, বলা যায় না কখন কি হয় না হয়। ওর মাস্টার্স লাস্ট পরীক্ষা যখন যেদিন, ওই দিন দেখা করি, ওই দিন ওর মত অনুযায়ী যে এখন আমার নিয়ে যেতে হবে, নাহলে কিছু একটা হইতে পারে, আমরা এখন যে বিয়ে শাদী করবো। কক্সবাজার যাওয়ার পরে ও আমাকে বললো যে তুমি তোমার আব্বু আম্মুরে আমার বাসায় পাঠাও, আব্বু আম্মুর আব্বা কথা বলছে যে ছেলে মেয়ে আসুক, তারপরে আমরা একটা স্টেপে যাবো। যাকে অবশেষে 8 বছর পরে ফ্যামিলিটা মানলো। তো শ্যামলী কাউন্টারে আমি টিকিট পাইনি, আমি গেলাম ইউনাইটেডে টিকিট কাটতে হলো শ্যামলী কাউন্টারে বসায় রেখা। যাওয়ার আগে ও আমার বলতেছে আমার মাথাটা ঘুরাইতেছে, আমার শরীর জ্বালা পড়া করতেছে, আমার দেবো আমার শরীরে পানি টানি দিতে হইব। কিনে আমি ফিরে আসে দেখি যে ও নাই, কাউন্টারে নাই, তারপরে আমার ব্যাগ আছে সবকিছু আর কিচ্ছু নেই নেই,
ওখান থেকে ভ্যানিশ।
তারপর কি হলো, ওইখানের মধ্যে আমি এমন ভাবে আপসেট হয়ে গেছি যে আমি মাথা ঘুরে ওইখানের মধ্যে পড়ে গেছি। সকালে যখন জ্ঞান ফিরলো দেখি যে আমার আম্মু আমার সামনে, নিয়ে হসপিটালে স্যালাইন ট্যালাইন দিল আমাকে, দিয়ে ঢাকায় নিল। তো বাসায় আসার পর থেকে ভাইয়া এই শুরু হয়েছে আমার সাথে মূল ঘটনা। যখন ওইখান থেকে বাসায় আসছি আমি পুরাটা অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছি। আমার আম্মু ডাক্তার আর কি বাংলাদেশের খুবই বড় ডাক্তার, স্বর্ণ মেডেল পেয়েছিল, বলতেছে যে ওর কি সমস্যা বুঝা দিতেছে না, কিন্তু কিছু একটা সমস্যা আছে। ওর 1.5 মাস হসপিটালে আমি ভর্তি, 1.5 মাস পরে ডাক্তারে বললো যে এখন ওর বাসায় নিয়ে যেতে পারেন, মোটামুটি সুস্থ। এই বাসায় আসার পর থেকে আমার সাথে যা শুরু হয়েছে, ছোট বোন আমার সামনে বসে রয়েছে, ওর আমি বলতেছি যে ফ্যানটা চালু কর, 2-3 বার বলছি ও শুনে নেয়, আস্তে আস্তে বলছি, ওর আমি ঝাড়িয়ে বলছি ফ্যানটা চালু কর, অটোমেটিক ফ্যান চলতেছে, সমানে ঘামাইতেছে, মনে হয় আমি গোসল করে আসছি মাত্র। এর পরবর্তীতে টয়লেটের লাইট আমি বাসার মধ্যে আর কি লাইট জ্বালায় ঘুমাই, ওরে বলতেছে লাইটটা অফ কর, জোর করে শিক্ষক দিয়ে বলছে যে লাইট অফ কর, লাইট ফিরে গেছে। এই ধরনের ভাই কত ঘটনা যে ঘটছে এটা আর কি বলে প্রকাশ করার মতো না। আমি আমার কোনো সেন্স ছিল না তখন, আমি বাসার মধ্যে আমার পাহাড়া দিয়ে রাখছি দুইজন, আমি কখন কি করে বসি, কিন্তু তখন আমার বাপ মা বিলিভ করতেছে না যে এটা প্যারানর্মাল কিছু হইতে পারে। সেবেলা আমার ছোট বোন আর কি ওর তো ডাক্তারি পড়ে, ও পড়ার জন্য পড়ার রুমে গেছে, আমি আর কি ঘরে 2 ঘন্টার জন্য আমাকে বিরতি দিছে আর কি, আমি আমি একা ছিলাম, আমি তো মনে নাই। তো এটা আমার পরবর্তী বলছে আমি শুনছি, বালিশ ছেড়ে আমি গায়ের মধ্যে আমার চুলা ঢাইলে আমি পুরা ঘরের মধ্যে আগুন লাগাই দিছে।
তুমি কি তোমার বাসায় কখন তাবিজ পাইতা?
কবিরাজের কাছে গিয়েছে, ওরা বললো যে বাসায় তাবিজ আছে। কোথায় আছে এখন পর্যন্ত খুঁজে পাইনি।
তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক এফেক্ট এখনো কিন্তু আছে, এটা কি বুঝো, ফিল করো?
জি ভাই, এটা তো আমি বুঝি।
গার্লফ্রেন্ড কি হয়েছিল, ওই হঠাৎ করে লাপাত্তা হয়ে গেল ওখান থেকে?
এখন পর্যন্ত ইভেন কোথায় আছে আমি জানি না।
ওনার যে গার্লফ্রেন্ডের কথা বলছে, ওনাদের ফ্যামিলি থেকে ওদের ওনাদের মেইন মিসিং, তো ওনাদের তো ওনাকে উল্টা চাপ দেওয়ার কথা।
আমি নিয়ে গেছো কোথায় এখন? ওদের কাছ থেকে কোনো চাপ তোমার উপর আসে নাই?
ওদের কাছ থেকে কোনো চাপ আসে নাই।
ঠিক এই মুহূর্তে আপনি কি ধরনের প্রবলেম ফেস করছেন, যে প্যারানর্মাল বিষয়গুলো কি আপনার প্রভাব পড়ছে আপনার লাইফে?
এই মুহূর্তে প্রবলেমটা যে ফেস করতেছি, যে আমি পর্যন্ত কতগুলা যে কবিরাজের কাছে গেছি, এটা কোনো ধরা বাধা কোনো নিয়ম নাই। যখন আমি কবিরাজের কাছে যাই, আমি 10 দিন সুস্থ থাকি। এই দুই পাশ থেকে মনে হয় জোর একটা চাপ দেয়, আমার সেন্স বাকি 1-2 মিনিটের জন্য আউট হয়ে যায়।
খুব ফ্রি কালাম কাটানোর চেষ্টা করো নাই?
যার কাছে গেছি সেই বলে কেটে দিছি, তারপর আমি বুঝতে পারি 10 দিনের মতো যে হ্যাঁ আমি এখন সুস্থ ফিল করছি।
পার্মানেন্ট কোনো সলিউশন হচ্ছে না?
কোনো সলিউশনই হচ্ছে না।
মানে মূল প্রবলেম হচ্ছে আপনি কখনো কখনো উনি ওনার নিজের উপর থাকে না।
যে আমার বারান্দায় 3 মাস আগে এটা পেঁচা আসছে, একদম সাদা পেঁচা, তো কোনো রকম কোনো আওয়াজ হয় নাই। আয়সা আমার বারান্দার এখানে মধ্যে একটা দরজা আছে, দরজার মধ্যে মনে হয় যে কি হাত দিয়ে থাপ্পড় দিলে যেরকম সাউন্ড হয় না, ঠিক এরকম সাউন্ড হইতেছে। আমি খুলে পেঁচে দেখে তো আমি অবাক হয়ে গেছি।
পেঁচাটা সাইজ কত ছিল?
1 হাত পরিমাণ হবে,
অনেক বড় পেঁচা।
আবার হচ্ছে ঢাকা শহরের মধ্যে,
হ্যাঁ, 7 তলার উপরে থাকে।
আমি যদি বলি লিসেনাররা হাসবে, সেটা আসলে পেঁচা ছিল না।
যারা হাসার হাসবে, যারা বিশ্বাস করার বিশ্বাস করবে।
সেটাকে পাঠানো ছিল ওর উপর এফেক্ট করা, এবং পেঁচা আসার পরেই সে অসুস্থ হয়ে গেছিল।
হ্যাঁ ভাই,
পেঁচা আসার পর অসুস্থ হয়ে গেছিল।
পেঁচা যখন আসলো পরে আমি দেখে আমি ভয় পেয়ে গেছি। তো আমি শুয়ে আছি সুন্দরভাবে, টয়লেটের মধ্যে কি হলো মনে হয় কি গোসল করতেছে, ঝর্ণার সাউন্ড পাইতেছে। টয়লেট খুলে দেখলাম যে না, ঝর্ণা চলতেছে না। আমার বেডরুমের মধ্যে একটা সোফা আছে।
তোমার বাসায় কি এমন কিছু আছে যেটা পাখির বাসা টাইপের?
জি ভাইয়া, 2টা বাবুই পাখির বাসা আমি অনেক শখ করে আছিলাম।
হাসান ভাইয়ের সাথে কিন্তু রেজা ভাইয়ের এর আগে কখনো পরিচয় নাই, ইনফ্যাক্ট আজকেই পরিচয়, এবং কখনো ওনার বাসায়ও যায়নি। আর কোন ধরনের কোন প্যারানর্মাল এরকম সাইন, যেটা প্যাচার কথা বললেন আপনি, কোনো একটা মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর তো আমি মনে করি বিশাল বড় একটা সাইন, আর কোন কোন কিছু ঘটেছে কি?
জি ভাইয়া, আর একটা ঘটনা হলো, একদিন রাত্রেবেলা হঠাৎ করে আমি চিৎকার দিয়ে উঠছি, আম্মু দরজা এসে খুলা, আমার দরজা লাগে ঘুমাইতে দেয় না, খুলা দেখতেছে যে আমি ফ্যানের সাথে ঝুলে আছি।
ফ্যানের সাথে ঝুলে আছেন মানে কি?
নিজের গলার মধ্যে রশি দিয়ে ফ্যানের মধ্যে নিয়ে আমি ঝুলে গেছি।
কি ছিল পায়ের নিচে?
আমার খাটা ফ্যানটা কি
পাশাপাশি আছে আর কি,
আমি কিন্তু নিজে কিন্তু আমার
লাগার চেষ্টা করা হয়েছে।
হ্যাঁ, আমার নিজেকে আমার আমার পুরো বাসার মধ্যে এখন কোনো দড়ি নেই। এই সবগুলো ঘটনা ঘটছে ওর বাবা যখন আমাদের বাসা থেকে এসে যাওয়ার পরে। তো আম্মু এইভাবে এই সাথে দৌড়াদৌড়ি করে ডাক্তার ডাক্তার আর কি নিয়ে এইসব করতেছে। যাক, আমার গলায় এখানে মধ্যে ধরুন দাগ আছে, রশি দাগ এখন পর্যন্ত আছে আমার গলার এখানে।
বাসায় গেলে এই সমস্যাগুলো বেশি হয় তার সাথে?
আর ভাই, আমার বাসা থেকে এই যে আমার বর্তমান পরিস্থিতি এমন যে আমি 7 বা 10 দিন পরে হয়তো বা 1 দিন বেরোই, এই রেডিওতে আসছি ভাইয়া, এই কবিরাজ ফকির টকি এইগুলো ধরে আমি অতিষ্ঠ হয়ে গেছি ভাইয়া। আমি হয়তো বা
বিভিন্ন
ভাবে তাবিজ করা হয়েছে এবং তুমি তোমার নিজের শত্রু,
এবং ওনাকে যে তাবিজ গুলা করা হয়েছে আমরা ফেসবুকে দিয়ে দিবো, আপনারা চাইলে দেখতে পারেন। তাবিজ, হার, গোর, কত কিছু আছে,
অনেক কিছু,
সেই জিনিসগুলো আমরা শেয়ার করবো ফেসবুকের থ্রুতে।
সোমন ভাই হয়েছে এটা সে এখনো জানে না, সে যত হুজুরের কাছে গেছে সে তার নিজের উপর তাবিজ করছে।
মানে গিয়েছিল
আমরা যদি থুতু উপরে ফেলে কি হবে,
নিজের
উপরে পড়বে। তার সাথে ঠিক এই এই একই ঘটনা ঘটে, এবং তুমি একটা মায়া জালে বেড়ায় গেছো, মাকড়সা জালের মতো জাল তোমার সাথে।
এতক্ষণ তো সবার ঘটনায় কম বেশি শোনা গেছে, এখন রাত যত গভীর হচ্ছে না মানে ঠান্ডার পরিমাণ ততই বেড়ে যাচ্ছে। আর এই খোলা নদীতে সিরিয়াসলি আমার ঠান্ডা লেগে যাচ্ছে। সোহান, শুরু করেছিলাম আপনাকে দিয়ে, এবং আমি জানি যে আপনার আরো কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমরা এবার সেই ঘটনাতে চলে আসি। দ্বিতীয় এক্সপিরিয়েন্সটা এবার আমরা শুনি আপনার।
এটা অনেক আগের ঘটনা, আমাদের এলাকায় জঙ্গল কেটে একবার স্কুল নির্মাণ করা হয়েছিল। তো স্কুলটা ছিল 3 তলা প্রাইমারি স্কুল, কয়েকদিন ভালোই কাটে। একদিনের ঘটনা, স্কুলের একটা মেয়ে, সম্ভবত পানি ছিল না তাই ও ছাদের উপর যে পানি যে ট্যাঙ্ক থাকে সেখানে যায় পানির জন্য। অনেকক্ষণ পর যখন ফেরত আসছিল না, তখন ওর যে সহপাঠীরা ছিল তারা শিক্ষককে জানায় যে ও ছাদে গিয়ে এখনো ফিরে নেই। শিক্ষক সাধারণত সবাইকে নিয়ে ছাদে যায়। সে যেটা দেখতে পায়, সেই মেয়েটা মরে পড়ে আছে, শরীর পুরো একবার ক্ষতবিক্ষত, রক্তে পুরো ছাদ ভরে গেছে।
কত ঘন্টা পরে গিয়েছিল?
1-2 ঘন্টা পরে।
আচ্ছা, দিনের বেলায় ঘটেছে?
দিনের বেলায় এটা ঘটেছে, দুপুরের পরপর্তি। এটা দেখার পর তো মানে সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কি ব্যাপার, এটা কি হলো, কে করেছে, কিভাবে হয়েছে, কেউ মানে বুঝতে পারতেছিল না ব্যাপারটা। পুলিশ আছে, সব মিলে দেখে, কিন্তু কোনো ঘটনাই কুলকিনা করতে পারছিল না। তারপর
থেকে যে মানে দারোয়ান ছিল,
একটু ইন্টারাপ্ট করি সোহান, অনেকেই হয়তো শুনতে পাচ্ছেন মাইকের কিছু আওয়াজ শোনা যাচ্ছে, যেটা হয়ে থাকে এখানে হয়তো কোনো ওয়াজ মাহফিল বা কোনো ধরনের প্রোগ্রাম চলছে, এই গভীর রাতে এত দূরেও আওয়াজ ভেসে আসছে, তো সেই আওয়াজগুলোকে একটু আপনাদের আজকে কম্প্রোমাইজ করতে হবে। তো তারপরে শোন,
হ্যাঁ, তো এই যেটা হয় সেটা হচ্ছে এর পরের থেকেই মানে ঘটনা স্টার্ট হয়। সারাদিন তো জমজমাট থাকতো স্কুলটা, স্টুডেন্ট থাকতো, টিচাররা থাকতো, দেখা যেত সন্ধ্যার পরের টাইমটা একেবারে নীরব হয়ে যেত। দারোয়ান নিচতলা থেকে উপরতলা পর্যন্ত যখন দেখতে যেত তখন সে হঠাৎ দেখতো যে মানে ছাদে ওঠার যে সিঁড়িটা, সে সিঁড়িটা সেখানে মনে হচ্ছে কালো কিছু একটা জমাট বেঁধে বসে আছে।
মানে কালো কিছু জমাট বলতে কি,
মানুষ আকৃতির একটা অন্ধকার মানে একটা শ্যাডোর মতো সিঁড়ির মধ্যে বসে আছে, মানে একবার সিঁড়ি মানে ছাদে ওঠার যে লাস্ট সিঁড়িটা থাকে সেটার মধ্যে। তো সে আবার টস মারা দেখতে যাবার কিছু নেই, তো সে এটা কয়েকদিন দেখার পর ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়ার পরে টিচারকে জানায়। টিচাররা তো প্রথম প্রথম বলে যে না এরকম কিছু নাই, এরকম করতে করতে প্রায় দুই তিনটা দারোয়ান বদলি হয়ে যায় সেখান থেকে। তো একটা সময় দেখা যায় যে মানে খুব বিরক্ত শুরু হয়, ছাদের উপরে হাঁটাহাঁটি শব্দ শোনা যায়, তারপর বাড়ি রাতের বেলা বেঞ্চ নাড়ানোর শব্দ শোনা যায়। একটা সময় সিদ্ধান্ত নেয় কি ছাদটা সিঁড়িটা একবার ভেঙে ফেলবে, যেহেতু ওখানেই প্রবলেমটা বেশি হচ্ছে এবং একসময় সেটা ভেঙেও ফেলা হয়। তো আরেকটা জিনিস হতো কি ভাই, একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কি সে ছাদের উপরে কোনো একটা কারণে কোনো পাখি কিছুই বসতো না, কাক বসতো না, কোনো পাখি বসতো না
এই ছাদের উপর, যে পাখি বসে না এইটা নোটিশটা কিভাবে করলো?
নোটিশ মানে ঘটনার পর থেকে তারা মানে লক্ষ্য করলো যে তারপরে তো মানে স্কুলের উপর গুরুত্বটা বেড়ে গেল, নজর বেড়ে গেল, তখন দেখা গেল যে সব জায়গায় পাখি উঠতেছে, গ্রাম অঞ্চলে তো এমনিতে পশু পাখি খুব বেশি থাকে, ছাদের উপরে কিছু এসে বসে না, একটা কাকও বসে না, একটা চড়ুই পাখিও বসে না, কিচ্ছু নেই। তো মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়ে যায়, কেউ বলে যে এখানে জিন আছে, কেউ বলে পিচাস আছে, মানে গ্রামের মানুষের এক রকম ধারণা সৃষ্টি হয়ে যায়, স্কুল থেকে স্টুডেন্টরা কমে যাওয়া শুরু করলো। এমন সময় একটা ঘটনা ঘটে এর মধ্যে, সেটা হচ্ছে কি একদিন রাতের বেলা তিনটা ছেলে, গ্রামের ছেলে এমনি তো খুব সাহসী হয়, তিনটা ছেলে সে ছাদের উপরে যায়, সিঁড়ি ভেঙে ফেলার পরে কিন্তু রড বের হয়ে
থাকে, রড বের হয়ে
যায়, রড বেয়ে বেয়ে ছাদে উঠে উঠে মানে আড্ডা মারতেছিল
রাতের বেলা,
হ্যাঁ রাতের বেলা। হঠাৎ করে একজনের নজর চলে যায় যে যেখানে মেয়েটা লাশটা পড়েছিল সেখানে কি জানি খটর মোটর একটা শব্দ করতেছে। তো তাদের কাছে একটা ছোট লাইট ছিল, তিন ব্যাটারির লাইট, তো একজন সে লাইটটা মারে, ছাদটা তো অনেক লম্বা ছিল, হঠাৎ তারা দেখতে পায় কি যে ছোট ব্রাহ্মণ আকৃতির কিছু কালো শ্যাডো,
ব্রাহ্মণ আকৃতি,
হ্যাঁ, হামাগুড়ি দিয়ে তাদের দিকে আসতেছে, মানে তার চোখ গুলো জ্বলতেছিল একদম ফ্যাকাশে, চোখ গুলো জ্বলতেছিল তাদের দিকে আসতেছে। এটা দেখার পর তো তিনজনই ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তার মধ্যে দুজন অলরেডি নেমে যায় তাড়াহুড়া করে, একজন তাড়াহুড়া করে নামতে গিয়ে লাফ দিয়ে পড়ে যায়, লাফ দিয়ে পড়ে যায় এবং একটা রড মানে দাঁড় করানো থাকে সেটার উপরে পড়ে সে মানে তার পেট দিয়ে ঢুকে যায়। পরদিন তাকে মৃত অবস্থা পাওয়া যায়, এরপরে মানে স্কুলটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এটা অনেকদিন পরিত্যক্ত থাকার পর সেটা সেখান থেকে ভেঙে ফেলা হয়,
স্কুলটাকে ভেঙে
ভেঙে ফেলা হয়।
এই মেয়েটা আসলে কিভাবে মারা গিয়েছিল, এটা কি কোনো সমাধান পাওয়া গেছে? এটা হতে পারে খুনের ঘটনা হতে পারে,
হ্যাঁ, কিন্তু পুলিশ এটার পিছনে অনেক কাজ করেছে কিন্তু কোনো ঘটনা বের করতে পারেনি।
তার মানে ওই মৃত্যুটার পরেও এখানে আরো একটা অপমৃত্যু
অপমৃত্যু ঘটে
এবং তারপরেই হচ্ছে স্কুলটাকে
বন্ধ করে
ভেঙে ফেলা। যেটা আমরা বলি যে আসলে যেখানে অপমৃত্যুর ঘটনাটি ঘটে এই হন্টেড প্লেসেও কিন্তু এই ধরনের অনেক টর্চার অপমৃত্যুর ঘটনা ঘটেছে এবং দ্যাটস হোয়াই সেটার সিম্পটম কিন্তু এখনো দেখা যাচ্ছে যেটা আমরা দেখে আসলাম। তো অনেক ধন্যবাদ সোহান আরো একটা ঘটনা শেয়ার করার জন্য আমাদের সাথে, এবং আমাদের জার্নি চলছে, রাতও গভীর হচ্ছে এবং সেই সাথে পাল্লা দিয়ে শীতও বাড়ছে, খুব কাপাকাপি অবস্থা হয়ে যাচ্ছে, বাট ডর চলতেই থাকবে। তো এবার আরো একজনের কাছে যাব আমরা পরের ঘটনা শুনতে। আর এই ফাঁকে বলে রাখি বিভিন্ন আপডেট যদি আপনারা পেতে চান তাহলে চলে আসতে পারেন ফেসবুক পেজে, আমার ফেসবুকের অ্যাড্রেস একটু বলে দিচ্ছি www.facebook.com/rjsuman.dor, স্পেলিংটা হচ্ছে suman.dor, এই ঠিকানায় গিয়ে আপনি পেয়ে যাবেন আমার পেজটি। তো সেখানে আপনি ছবি বা বিভিন্ন ইনফরমেশনও পেয়ে যাবেন। রনির কাছে প্রথমে আমরা একটা ঘটনা শুনেছিলাম, জানি না এটা প্রত্যেকে কে কিভাবে নিচ্ছেন, বাট আরো কিছু ঘটনা আছে, আমরা আরো একবার রনির কাছে যাই। রনি আরো একবার স্বাগত, এর পরের ঘটনা।
আচ্ছা, এই ঘটনাটি অ্যাকচুয়ালি আমার টিচার, আমার গুরু যাকে বলি আমি, উনি হলো নবাব সলিমুল্লাহ নাথি, ব্যারিস্টার খাজা ইকবাল। এটা ওনার সাথে ঘটে যাওয়া একদম পার্সোনাল একটি ঘটনা, এটি আমাকে উনি শেয়ার করে মূলত দুই তিন মাস আগে। তো উনি খুব বিজি মানুষ থাকে, লাইক হাইকোর্ট সুপ্রিম কোর্টে খুবই দৌড়াদৌড়ি করে, প্লাস চেম্বার থাকে পার্সোনাল। তো ওনার বাসা হলো সিদ্ধেশ্বরী রোড, তো ওই বিল্ডিং এ আপনার প্রত্যেক অ্যাপার্টমেন্টই আপনার দেখবেন যে লাইক নামাজ পড়ার আলাদা একটা স্থানই থাকে কোন একটা তালাতে। তো ওটা নয় তালায় আপনার নামাজ পড়ার জায়গা ছিল। তো উনি ওই দিন বাসায় এক্স্যাক্টলি টাইমটা সে বলতে পারেনি, বলতে 11টা ধরে নিই আমরা ওই সময় সে যায়। তো চিন্তা করে যে আমি নামাজ তো পড়িনি স্যার, লিফ্ট থেকে যাওয়ার সময় নামাজ পড়ি একদম বাসায় যাবো। তো উনি যখন যায় তো স্বাভাবিকভাবে ওই সময় তো নামাজ পড়ার কথা না করো, তো আপনার ওই মসজিদ আপনার একদম লাইটটেড অফ করা ছিল। চিন্তা করলো যে আমি একা, আমার জন্য লাইট জ্বালানো দরকার কি, আমি নামাজ পড়েই ফেলি তাড়াতাড়ি। তো উনি নামাজ পড়া শুরু করার পর উনি যখন তৃতীয় রাকাত, দেয় নামাজ যখন সিজদা দেয় তো অনেক সময় হয় কি আমরা সিজদা যখন দিই আমাদের নজর কিন্তু কাইন্ড একটু পিছনের দিকে যাইতেই পারে, অনেক সময় চলে যায়। ওনার পিছনে আরো দুজন সিজদারত অবস্থায় ওনার মতোই, তো উনি প্রথমে মনে করে যে হয়তো আমার পরে কি হয়তো জয়েন করছে আমার সাথে বা আরো দুজনকে নামাজ পড়তেছে তো হইতেই পারে। তো সে চতুর্থ রাকাতে যখন বসে বসে যখন সে নামাজ শেষ করে যখন ডানে সালাম ফিরায় এবার একটু চোখ যায়, যাওয়ার পর এখন সে যেটা দেখলো মানে খুবই সে ভয় পায়, প্রচন্ড ভয় পেয়ে যায়, যেটা দেখে যে আপনার কালো শ্যাডো হিউম্যান শেপ কিন্তু লাইক একটা মানুষ বসে থাকলে তো বোঝা যায় হিউম্যান শ্যাডো কিন্তু মানে আপনার হিউম্যান বডি না
মানে শ্যাডোর মতো,
হ্যাঁ একদম কালো, তারাও ডানে সালাম ফিরানো অবস্থায় আছে, হ্যাঁ এবং
তার দুদিকেই,
হ্যাঁ দুদিকেই, এবং সে এটা বললো যে লাইক মানে ওনারা বসে অবস্থায় যতটুকু হাইট ছিল মানে নর্মাল মানুষের চেয়ে অনেক বড়ই লাগতেছিল তাদেরকে, এটা দেখার পর সে এতটাই ভয় পায়, সে খুব নামাজ রোজা করা ব্যক্তি মানে কিন্তু সে নিজেটা নিতে পারে নাই, সে তখন মনে মনে এটাই বলে যে আল্লাহ আমার মাফ করে দিও, আমি মনে হয় আমার নামাজটা কমপ্লিট করতে পারলাম না, তুমি আমার ক্ষমা করে দিও। মাফ চাই বলে সে ইয়া আল্লাহ বলে আপনার জাস্ট টার্ন আউট করে,
আচ্ছা
টার্ন আউট করে দুজনের মাঝখান থেকে সে দৌড় দেয়। এবং এখানে সবচেয়ে যেটা আশ্চর্য তার কাছে লাগছে যেটা আছে সে দেখছে ওই যে দুটা শ্যাডো তারাও এক্সপেক্ট করতে পারে নাই যে এই লোক এভাবে টার্ন আউট করে ফেলবে, হ্যাঁ তো এখানে সচরাচর নর্মাল ঘটনা যেটা হয় যে আপনার খারাপ কিছু দেখলে মানুষ ভয় পায়,
মানুষ
এখানে একটু অন্যরকম যে তারা ভয় পায় সেটা বলবো না বা তারা আশ্চর্য হয়ে গেছে যে তারাও এক্সপেক্ট করতে পারে না যে এই লোক এভাবে নামাজ ছেড়ে ঠাস করে দৌড় দিবে। তো এরপর আপনার সে ডাইরেক্ট লিফট একদম মানে সে হার্টের পেশেন্ট, সে লিফট প্রেস করার মতো তার সাহসটা ছিল না, সে ডাইরেক্ট রুমে চলে যায়। একদম রুমে রুমে যাওয়ার পর সে আমাকে বলে তার রাতে স্বপ্ন দেখে যে আমরা তো তোমার কোনো ক্ষতি করতে চাইনি, তোমাকে দেখে আমরা নামাজ পড়ছিলাম, তুমি এতটা ভয় না পালো
নাকি স্বপ্ন দেখে,
স্বপ্ন যখন দেখে যে কোনো হিউম্যান বডি বা কিছুই দেখে না যে নর্মাল আওয়াজ শুনছে যে আমরা তো তোমার কোনো ক্ষতি করতাম না, তুমি এভাবে নামাজটা না ছেড়ে গেলো তো তোমারটা তো তুমি নষ্ট করছো আমাদেরটা তুমি নষ্ট করছো, কিন্তু ফিউচারে যদি এরকম কখনো হয় ভয় পাই না তাহলে হয়তো আমরা ক্ষতি করে ফেলতে পারি।
আমরা জানি যেটা যে জিনরাও নামাজ পড়ে এবং মসজিদে নামাজ পড়ে গিয়ে এবং সেটা অনেকেই দেখতে পায় না এবং ওনারা মাঝে মাঝে হয়তো বিশেষ সময়গুলোতে যায় বেছে নেয়। এইবারে আমি একটু রেজা ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে রেজা ভাই আমার মনে হয় জিনদের যে ওয়ার্ল্ডটা আছে মানুষের সাথে প্যারালালেই চলছে, শুধু একটাই পার্থক্য মানুষ দেখতে পাচ্ছেন আর কি ওই ওয়ার্ল্ডটাকে সিন এবং আনসিন, জিনরা তো মানুষের সাথে নামাজ পড়ে রাইট?
হ্যাঁ জিনরা নামাজ পড়ে, অনেক মাদ্রাসায় আমি একটা স্টোরি বলছিলাম মাদ্রাসা অনেক জিনরা মানুষের রূপে ভালো জিন তারা মানুষের রূপে মাদ্রাসায় লেখাপড়া করে এবং জিনদের মধ্যে শিক্ষিত জিনরাও কিন্তু আছে, আসলে যারা শিক্ষিত হয় তাদের একটা জগতে ওই শিক্ষাটা তাদের কাজে লাগে, তারা মূলত আরবিক শিক্ষাটাই তারা বেশি নেয় আর কি।
রনি আমরা আরো কিছু ঘটনা আপনার আছে মনে হয়, একটা ছোট্ট ঘটনা যেটা ছিল আপনি অফ দ্য রেকর্ড আমার সাথে শেয়ার করেছিলেন আগে, আমরা একটু সবাই মিলে সেই ঘটনাটা শুনি খুব সংক্ষেপে।
এই ঘটনাটি আমার এখন যে আমার চাকরিরত অবস্থার ড্রাইভার তার ওনার নাম আলামিন, তো ঘটনাটি মোটামুটি বড় আমি তো শর্টকাট করি বলছি, ওর ভাতিজির সাথে সাথে তার গ্রামের বাড়ি চলে যায়, তো গ্রামের বাড়ি যাওয়ার সময় এত মানুষ থাকে যে এত আত্মীয় স্বজন যায়, তো আসল বাসা যাদের ওখানে ওখানে তার থাকার জায়গা হয় না, তো সে সহ আরো চারজন ওখান থেকে ঠিক পাশের বাসায় মানে পাশে একটু 5-10 মিনিট হাঁটলে ওই বাসায় তাদেরই বাসা সেখানে ঘুমাতে যায়, তো রাতের বেলা সবাই টায়ার্ড থাকে, তো সে যখন একদম মানে চোখটা লেগে যায় মানে চন্দ্র অবস্থায় তো হঠাৎ করে সে দেখে যে লাইক তার মেইন দরজা সেটা খোলা, তো সে বলে আমি তো দরজা লাগিয়ে ঘুমাইছি, ওখানে তো সিট কিনি সিস্টেম নেই আপনার ওই গ্রামে যেভাবে দরজা লাগায় সেইভাবে, ঠিক আছে তো সে আরেকবার দরজা লাগায় ফেলে, লাগার পর সে আবার যখন একটু ঘুমায় পড়ে আবার চন্দ্র যখন দেখে তো হঠাৎ করে দরজা বাড়ি খাওয়ার সাউন্ড ঘুমায় দেখে যে লাইক বাতাসে দরজাটা আপনার দেওয়ালে জোর বাড়িতে, হ্যাঁ তো সে এবার 100% শিওর দামি তো এবার দরজা লাগাইছে, এখন তাহলে এটা কেন হলো, আচ্ছা সে আবার যে দরজা লাগে লাগানোর পর সে এবার একদমই ঘুমায় যায় কিন্তু হঠাৎ করে আবার তার মতো আনুমানিক তখন আড়াইটে থেকে 3টা বাজে সেম ভাবে সেম সাউন্ডে দরজা তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে লাইক দরজা খোলা, এবং সাথে সাথে সে তার টিনের ঘর যেহেতু ছিল যে পিট মারলে যদি বড় কোনো ইট বা কিছু যদি পড়ে থাকে তাহলে পুরো ঘরটা কেঁপে যায়, তো এরকম তার বাসার উপরে খুব বিকট সাউন্ড একটা কিছু পড়ে এবং সে তখন তার আশেপাশে তার যারা কাজিন ছিল তাদেরকে জাগায় যে তোমরা উঠো যে আমি কি হয়েছে দেখো একটু, কিন্তু কেউ ওঠে না কারণ সবাই এত টায়ার্ড থেকে যে ঘুম থেকে উঠতে চায় না, তো সে নিজেই একা সে সাহসী ছিল, তো বাইরে যাওয়ার পর সে চেক করে পুরো এরিয়াটা সে মোটামুটি ঘুরে বাসার আশেপাশে, তো ঘোরার পর দেখতেছে যে না সেরকম কিছুই নেই, তো তারপর সে আবার ঘুমাতে আসে এবং সে একটু পরে ভাইটা তার সবচেয়ে বেশি ভয় লাগে তারা তিনটার দিকে সে মোরগের ডাক শুনে এবং সে বলে যে ভাইয়া মোরগের ডাকটা তো মোরগের ডাকের মতো ছিল না মানে মোরগের গলায় মোরগের মতো করে কিছু একটা ডাকতে এ তার কাছে এই জিনিসটা খুবই মানে খুব ভয় পায় তো এরপর সে চিন্তা করে আমি থাকি
এরকম রাতের বেলা রেজা ভাই যদি মোরগ আমরা ইউজুয়ালি জানি যে ভোরবেলায় ডাকে এবং সূর্যের আলোর সাথে একটা সম্পর্ক থাকে
রাতে রাখতে পারে অনেক মুরগি আছে দিন পার রাতের বেলা
তো এটা নরমাল একটা বিষয় আমরা ধরতে পারি
আমি আমি এমনও শুনছি আমার রুমের সুনামগঞ্জে আমার বাড়িতে আমার পাশে এরকম শিয়াল ডাকতো ঘুমের মধ্যে শিয়াল এমন ভাবে ডাকতো যে মানুষ যদি কান্না করে মানে ভয়ঙ্কর কান্না মানুষ যে মনে করেন সব মরে গেছে রাত্রি পর্যন্ত তখন যে কান্না সাউন্ড হবে ওরকম সাউন্ড করে কান্নাকাটি করে কিন্তু দেখা যায় সেটা শিয়াল ভয়ঙ্কর মানে একদম জানলার কাছে এসে কান্নাকাটি করতো তো আমরা আগে ভয় পেতাম আর কি পরে যখন দেখছি শিয়াল তো আমার ভয় থাকে
সেম মানে আমি যখন বাড়িতে যাই আমার গ্রামের বাড়ি যখন যাই রাতের বেলা এমন ভাবে শিয়াল ডাকে মানে আপনি ভয় পেয়ে যাবেন এমন করুণ ভাবে বা মাঝে মাঝে মানে খুব বিভৎস ভাবে ডাকে মানে যেগুলো শুনলে ভয় লাগে আসলে রাতের বেলা
এখানে কিন্তু একটা বিষয় আছে পশু পাখি কেন ডাকে তারা ডাকে কি বোঝাতে যাচ্ছে পশু পাখি ডাকের মধ্যে কিন্তু একটা অর্থ আছে পশু পশু কথা বলে মুরগি মুরগি কথা বলে আছে না এরকম একদিন বলবো একটা এপিসোড করবো আমি শুধু পশু পাখির কথাবার্তার মিনিং কি বা আগে কি মিনিং ছিল মানুষ একটা সময় ছিল মানুষ বুঝতো এগুলা আমরা যারা সার্কেস দেখে দেখবেন বাক্যে মানুষ মানুষ কিন্তু পোষ
মানায় ফেলছে
হ্যাঁ ওরা কিন্তু একটা এটাকে আসলে এক ধরনের টেলিপ্যাথি বলা যায় যে
কমিউনিকেট করা এটা পশুর সাথে মানুষের পশুর সাথে এটা আমার মনে হয় যারা অ্যাভাটার মুভিটা দেখছে অ্যাভাটার মুভির মধ্যে এই ধরনের
কিছু আছে
যদিও এটা ডিফারেন্ট একটা জিনিস যাই হোক আমরা আপনার ঘটনায় যাই আবার আমরা অনেক দূরে চলে গেছিলাম
তো তারপর আপনার সে বলে যে না আমি এই বাসায় থাকবো না কারণ আমি প্রচন্ড ভয় পাচ্ছি তো সে রাতের বেলায় রওনা করে এবং তার এখান থেকে যে বাসাতে যেটা 5 মিনিটের দূরত্ব এবং সাকর উপর থেকে যাইতে হয় তো সাকর সে ঠিকভাবেই পার হয় কোনো সমস্যা নেই কারণ সাকর পরে তিনটা পরপর নারিকেল গাছ থাকে তো সে দাঁড়িয়ে দেখে যে সেকেন্ড নারিকেল গাছে সাদা এবং বড় বড় চুল বাট পুরুষ শেপ দাঁড়ায় আছে ওখানে এবং লম্বা দাড়ি সাদা দাড়ি না কালো দাড়ি আমি ঠিক সে বলতে পারবো না সে দেখে ডাকানোর পরেই মানে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার কাছে মনে সে প্রথমে মনে করে যে সে হয়তো ভুল দেখছে যে আমি হয়তো ভয় পাচ্ছি এর জন্য হয়তো আমার মন থেকে এটা আসতেছে এটাই কিন্তু পরে সেরকম সে আরেকটু ভালো করে খেয়াল করলো যে না সে ওইখানেই দাঁড়ায় আছে তো সে পরে চিন্তা করে যে পিছনে সাঁকো সে দৌড় দিয়ে যেতে পারবে না সামনে বাসা তো সে চিন্তা করে আমি দৌড় দিব সে খুব জোরে মানে যত শক্তি আছে গায়ে সে না একটা দৌড় দেওয়ার পরে একদম বাসার সামনে যখন যায় এবং ওটার পাশ থেকেই সে যায়
আচ্ছা
পিছনে ফিরে থাকায় না পাশ থেকে খুব জোরে দৌড় দেয় এবং বাসাতে যে সে প্রচন্ড জোরে এত জোরে দৌড় দেওয়া থাকায় যে বউ বলতেছে ভাই ওই সাউন্ড মনে করেন যে অনেক দূর যাবে মানে আমি শরীরের শক্তিতে দৌড়ে থাকাচ্ছি
আমার মানে ভয় হন্টেড ভয় প্রাণ মিস্টার ম্যাঙ্গো গ্যান্ডি
বিরতি নিতে হবে আমাদের কারো একবার এবং বিরতির সময়টাতে আমি আসলে আওয়াজ দিই বাকি সময়টুকু সুমন এবং রেজা ভাই ডিল করছে আমি আসলে শুনছি আমার সঙ্গে সৌরভ ভাই শুনছে সৌরভ ভাই সম্পর্কে আমি একটু আগেই বলছিলাম যে উনি গাইড ট্যুরস এর সিইও এবং গাইড ট্যুর সম্পর্কে বারবারই বলছিলাম বাংলাদেশের ট্যুর অপারেটরের কাজ যারা করছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং লিডিং কোম্পানি ইন বাংলাদেশ আপনারা যদি তাদের আতিথেয়তা এবং সেবা গ্রহণ করতে চান তাহলে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.guidetoursbd.com আমি আবারও বলছি www.guidetoursbd.com ওকে প্রিয় শ্রোতা আমরা 4 মিনিটের একটা বিরতি নেব বিরতির পর আমরা আবার এখানে ফিরছি
ডর ডর মানে ভয় হন্টেড ভয় প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি
আর একবার আমন্ত্রণ বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ডরের আজকের এই স্পেশাল এপিসোডে যে স্পেশাল এপিসোডটি আমরা শীতলক্ষ্যা নদীর উপরে এই মুহূর্তে ধারণ করছি আপনারা যখন শুনবেন সেটা জানুয়ারি মাসের 19 তারিখ আর অনুষ্ঠানটি আমরা ধারণ করছি এই মুহূর্তে জানুয়ারি মাসের 13 তারিখ এটাকে ব্ল্যাক ফ্রাইডে বলে অনেকেই যাই হোক সেটা নিয়ে আমরা শুরুতেই ছোটখাটো একটা বিষয়ে শুনেছিলাম রেজা ভাইয়ের কাছ থেকে আমরা আবারও তাদের কাছে ফিরছি যেখানে আমরা ছিলাম
ধরে এত দূরে দরজা থাকায় যে বউ বলতেছে ভাই ওই সাউন্ড মনে করেন যে অনেক দূর যাবে মানে আমি শরীরের শক্তিতে দরজা থাকাচ্ছি দরজা খোলার পর তার মামির সামনে সজ্ঞান হয়ে যায় সাথে সাথে তো পরে পরে সুস্থ হয়ে বলে আমি একটা শুধু সাউন্ড শুনি যে তোদের এরিয়াটা বন্ধ করা এর জন্য বাইচা গেলি আপাতত এটুকুই ছিল এই ছিল আমার ঘটনা
পরে আর তো কোনো কিছু
এরপরে সে ওখান থেকে পরের দিন সকালে সে ঢাকাতে চলে আসে এবং আমাদের কাজে সে জয়েন দিয়ে আসে আমাকে এই ঘটনা শেয়ার করে এরকম আমার সাথে একটা হয়েছে এবং পরবর্তীতে সে আর কোনো কিছু না ফেস করে না
আচ্ছা রেজা ভাই, একটা বিষয় একটু জানার আমার, জায়গা বন্ধ করে রাখে যেই জায়গার ভেতরে অশুভ জিনিসগুলো যেতে পারে, এটা কি ট্রু কতটুকু? এটা কি সম্ভব?
আমার সেন্স মতে যারা বিলিভ করে এগুলো তাবিজ দিয়ে ঘর বন্ধ করা, এটা পুরোপুরি মানসিক সাইকোলজিক্যাল বিষয়, বাস্তব কোনো ভিত্তিটা নাই।
আমি যতটুকু শুনেছি আমার একবার কোনো একটা কবিরাজ বা যারা এইগুলো করে আর কি কথা হয়েছিল, যে বলে যে এই ধরনের বাসা যারা বন্ধ করতে যায় লং রানে নাকি তাদের বাসায় তারা অশুভ জিনিসকে নিজের অজান্তে ডেকে আনে,
একদম
মানে অশুভ জিনিসকে তাদের ঠিকানাটা চিনিয়ে দেওয়া,
একদম কারেক্ট, বাসার
রেড লাইট
যে আসো তোমরা
এখানে আসো,
সেটা ঠিক এরকম।
তো অনেক ধন্যবাদ রনি যে আপনার ঘটনাগুলো আমাদের জার্নিতে এসে শেয়ার করেছেন,
আপনাদেরকে ধন্যবাদ ভাইয়া।
ভাই মানে ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে,
একটু আমারও
একটু আগে আগুনে কয়লাতে আমরা হাত সেক দিয়ে এসেছি যাতে একটু ঠান্ডাটা কমে, রাত অনেক গভীর হয়ে গেছে এবং আমাদের পুরো আড্ডাও আমরা আস্তে আস্তে শেষ দিকে আসতেছি। তো আরো একবার আমরা যাই আয়ানের কাছে, আয়ানের আরো একটা ঘটনা আছে যেটা শেয়ার করতে চাই সবার সাথে। তো আয়ান আবার পরিচয় তো হয়েই গেছে সবাই যেহেতু চিনে, ওকে আমরা আপনার এক্সপেরিয়েন্সে যাই।
আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, এই ঘটনাটা আমি শেয়ার করব হচ্ছে আমার আন্টির ফাদার ইন লর, উনি নারায়ণগঞ্জে থাকেন, উনি যে ঘটনাটা শেয়ার করছেন আমার সাথে আমি সেটার কাহিনীতে চলে যাচ্ছি। উনি প্রতিদিনের মতো প্রতিনিয়ত গোসল করেন, উনি গোসলটা করতেন শীতলক্ষ্যা নদীর এদিকে,
কারণ শীতলক্ষ্যা নদীতে আমরা তো শীতলক্ষ্যার উপরে
বসে আছি আমরা, তো প্রতিনিয়তর মতো উনি গোসল সারতেন আপনার 1:30 থেকে 2:00 মধ্যে দুপুর। তো একদিন এমন হলো ওনার শরীরটা খুব বেশি খারাপ এবং উনি ডিসিশন নিয়ে ফেলছেন যে উনি গোসলটা করবেন না আজকের দিনটা, দেখি যদি ভালো লাগে তাহলে গোসল করবো না হইলে না। যখন বিকেল 5টার আজানটা দেয় তখন উনি বাসায় শুয়েছিলেন, হঠাৎ করে উনি উঠলেন, উনি নিজের প্রতিনিয়তর মতো নিজের গামছাটা নিলেন, একটা যে বালতি থাকে মগ সহ নিয়ে উনি রওনা দিলেন। তো বাসায় সবাই যখন জিজ্ঞেস করছে যে বাবা কোথায় যান, তখন উনি হঠাৎ করে বললেন যে আমি আসতেছি, বাট কোথায় গেল সেটা উনি এক্স্যাক্টলি বলেননি কাউকে। শীতলক্ষ্যা নদীর কিছু সাইট আছে গোসল করার,
কিন্তু এরকম সাইট কয়েকটা আমরা দেখেছি যে অনেকে গোসলও করছে, রাইট রেজা ভাই?
জি,
আমরা দিনের বেলা যখন আসছিলাম,
হ্যাঁ ভাই দেখলাম অনেকে গোসল করছে। তো উনি রওনা দিলেন, তো উনি প্রতিদিন যে ঘাটের মধ্যে গোসলটা সেরে আসেন সেটা হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর, এর পাশাপাশি আরো কিছু ঘাট আছে যেখানে আপনার বড় বড় শিপ রাখা হয়, সেখানটা খুব বেশি রিস্কি হয়ে যায় কারণ শিপ যেখানে রাখা হয় সেটার আপনার গভীরতাটা অনেক বেশি থাকে, গোসল করতে ওনার প্রায় সময় লাগে আপনার আধা ঘন্টার মতো, এর মধ্যে গোসল টোসল সেরে উনি বাসা ব্যাক করেন। সেই সময় উনির মাথায় হঠাৎ করে একটা চিন্তা আসছে যে আমি আজকে এই ঘাটে গোসল করব না, হঠাৎ করে উনি 5 নম্বর থেকে 6 নম্বর ঘাটের এখানে চলে আসছেন এবং উনি জানতেন আগের থেকে যে এটা খুব রিস্কি একটা জায়গা কারণ এখানে শিপ টিপ রাখা থাকে। তো গামছাটা রাখলেন একটা সাইডে, উনি হঠাৎ করে নদীতে ডুব দিলেন, ডুব দেওয়ার পরে আপনার 1 মিনিটও হয়নি মোটামুটি ভাবে উনি সম্পূর্ণরূপে ডুব দেননি, উনি অর্ধেক অবস্থায় ছিলেন, এরপর উনি যখন সাবানটা নিতে একটু আগে বাড়েন তখন হঠাৎ করে উনি ভিতরের দিকে যেতে থাকেন, উনি যখন ভিতরে যান তখন উনি এটা রিয়েলাইজ করেন যে নিচের থেকে কেউ উনার পাটা ভীষণ শক্ত করে ধরে নিচে টেনে ধরতেছে এবং উনি নিচের দিকে যাচ্ছেন। তো উনি কিন্তু বেশ ভালো সাঁতার কাটতেন,
এমন কোনো কিছুর সাথে পেঁচিয়ে গেছে বা কোনো কিছু
না, পেঁচিয়ে যাওয়ার মতো ওখানে কোনো সিচুয়েশন ছিল না কারণ
উনি কি স্পষ্ট টের পেয়েছে যে কোনো কিছু হাতই উনাকে চেপে ধরেছে?
মানে আমরা যখন কোনো একটা জায়গার মধ্যে আমরা অবস্থান করি তখন কেউ যদি আমাদেরকে এসে আমাদের বডিতে একটু টাচ করে যেটা আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ কেউ আমাদেরকে ধরছে, উনি তার থেকে অনেক বেশি এটা চিন্তা ভাবনা করছেন যে কেউ হয়তো উনাকে
এত শক্তভাবেই ধরছে,
হ্যাঁ অনেক শক্ত ছিল প্রেশারটা ওনার। তো উনি দেখতেছেন যে উনি নিচের দিকে যাচ্ছেন, তো সেই সময়টা ছিল মোটামুটি সন্ধ্যা পেরিয়ে গেছিল, তখন এটা ফিল করলেন উনি যে জিনিসটা ওনার পা ধরে টান দেওয়া হয়েছে সেই জিনিসটার হাত প্রচুর পরিমাণ গরম ছিল এবং ওনার পা এমন একটা সিচুয়েশনে ছিল যে উনি কিভাবে যে সেভ হয়ে উপরে আসবেন সেটার উনি চেষ্টা করতেছিলেন। তো নিচের দিকে উনি যখন এটা মানে ধরার চেষ্টা করেন যে আসলে কি আমি একটু দেখি, তখন উনি যখন মাথাটা মানে নিচের দিকে উপর করে
উনি ডুব দিয়ে ধরার চেষ্টা করেছে
দেখার চেষ্টা করলেন, তখন উনি এটা দেখলেন যে আগুনের মতো দুটো চোখ জ্বলজ্বল করে উঠতেছে এবং উনাকে নিচের দিকে টান দিতেছে। উনি অনেক প্রকার চেষ্টা করলেন
চেষ্টা করার পরও সে ওকে ছাড়তেছে না। উনি ছিলেন হিন্দু, ঈশ্বরের নাম নেওয়ার পরে সময় এমন হলো যে সেই হাতটা ওনার পাকে ছেড়ে দেয়। তো লিফট করার পরে উনি আস্তে 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 করে উপরের দিকে উঠতে থাকেন। উপরে ওঠার পরে উনি একদম ফ্রিলি ভাবে নদীর মধ্যে ভাসমান অবস্থায় থাকেন। তো যখন ভাসমান অবস্থায় থাকেন তখন শিপের মধ্যে কিছু কর্মীরা থাকে যারা মোটামুটি আপনার রাত্রে বাথরুমে যাওয়ার জন্য পানিগুলা ইউজ করে, তারা বালতি দিয়ে পানি নিচে উঠানোর চেষ্টা করতেছিল। তখন উনি একটু বাঁচার জন্য আর কি সাউন্ডটা করে, যে বাঁচাও বাঁচাও বলে উনি সাউন্ডটা করে। অতক্ষণে একটা লোক দেখে উনাকে।
আচ্ছা,
লোকটা দেখে বালতিটা ফেলে, বালতিটা ফেলার সাথে সাথে উনি বালতিটা ধরে ধরে দু একটা জন নদীতে নামে, দু একজন নেমে উনাকে তুলে নিয়ে আসে, পরে মাটিতে রাখে। মাটিতে রাখার পরে দেখে উনি সেন্সলেস, প্রায় মোটামুটি আধা ঘন্টার মতো উনি সেন্সলেস ছিলেন। মোটামুটি উনার পেটের মধ্যে অনেক পরিমাণ পানি ঢুকে যায় সেই সিচুয়েশনে। জ্ঞান আসার পরে ওনাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, তখন উনি বলে আমি প্রতিনিয়ত গোসল করি আপনার 1:30 থেকে 2টার মধ্যে, বাট আজকে যে আমি এই জায়গার মধ্যে সন্ধ্যা 6টার দিকে কেন এসে গোসল করলাম সেটা আমিও জানি না। এটাই ছিল আমার স্টোরি।
শুনুন ভাই, যেটা আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে পানিতে জিনরা কিভাবে থাকে, জিনরা তো আগুনের তৈরি, ওর ঘটনা থেকে এখানে প্রমাণ হয় যে জিনরা আসলে পানিতে থাকতে পারে, যে দুইটা সময় দুইটা প্রহর আছে।
আমি আসলে উনি যখন বলছিল আমি এই জিনিসটা আমার মাথায় নক করেছিল সময়টা
সময়টা। এখানে একটা বিষয় আছে যে সূরা নামলে আছে যে তোমরা সূর্য উঠার সময় আর সূর্য ডোবার সময় ইবাদত করবা না। এর মানে হলো কেন করবা না, সেটা হচ্ছে শয়তানের দুইটা শিং থাকে, আমরা মানে বিভিন্ন ধর্মীয় ভাবে মনে করা শয়তানের শিং থাকে, তখন সূর্য আমি যে বলছিলাম যে অমাবস্যার রাতে শয়তান খুব শক্তিশালী হয়। তো আমরা আরেকটা আমাদের বিষয় হচ্ছে আজকে আমরা পূর্ণিমা রাতে কেন চুজ করলাম,
ব্ল্যাক ফ্রাইডে
চুজ করলাম। তো আমরা জানি যে পূর্ণিমা রাতে শয়তানের ক্ষমতা একটু কমে যায়, যেটা আপনার
যতই বাড়ে পূর্ণিমা রাতে ততই কমে যায়।
এই জন্য আমরা রিস্ক নিয়ে নেই, আমরা পূর্ণিমা রাতটা চুজ করছি, কারণ যেহেতু নদীপথ আর পানি এমন এক জায়গা যেখানে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, বডি পানিতে কখনো সম্ভব না, যদি নিচের দিকে কেউ টান দেয়
তখন সম্পূর্ণ অসহায়,
মৃত্যু নিশ্চিত। ওনার দাদা নাকি চাচা উনি বেঁচে গেছেন, এটা তো অনেক দাদা ঈশ্বরের কাছে একটা অনেক বড় জিনিস।
তার মানে হচ্ছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছিল যে উনি যখন বলছিল যে আগুনের মতো চোখ জলজল করছে, দ্যাট মিন্স হচ্ছে যে মানে আমি আসলে সত্যি কথা বলতে কি যে পানির মধ্যে জিনের অস্তিত্ব আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে পর থেকে আমার মনে হয় এইখানে আমার একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ করতে হবে। বেসিক্যালি যারা হয় কি আমরা যারা মানে গোসল করার সময় বা নদীতে যখন নামে, আমি গ্রামে যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা অনেক সময় সাঁতার যখন কাটতাম অনেক সময় দেখা যাচ্ছে কি নিচে অনেক সময় আপনার পায়ের মধ্যে মাছেরও টাচ লাগতে
পারে, অথবা মাটির নিচে
কিছু লতা পাতা থাকে বা কিছু কোনো কিছুর সাথে পা জড়িয়ে যেতে পারে, তখন মানে ভয় হয় কোনো কিছু মনে টেনে ধরেছে, মানে এমন হয় কি ওই কিছু লাগলেই ভয় পেয়ে যায় মানুষ, কি না কি হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটু ভিন্ন জিনিস দেখলাম যে পুরা ধরে রেখেছে আর নিচে টেনে নিয়ে যাচ্ছে,
মানে ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
রাইট,
বেঁচে গেছে,
সেটাই।
আমার ভাই ছোটখাটো একটা ঘটনা আছে,
আমরা একটু শুনি যে আপনার
একটা ঘটনা যেহেতু নদী নিয়ে কথা বা পানি নিয়ে কথা হচ্ছে। আমি ছোটবেলায় খুব মাছ মারতাম বসে দিয়ে, আমার একটা অভ্যাস, আব্বা খুব মাছ দিত আমাদের, তো আমি বসে কিনে ছোট দিয়ে বসে বানাতাম, ওটাতে মাছ ধরতাম। তো আমার পছন্দের মাছ ছিল পুঁটি মাছ, আমাদের একটা পুকুর ছিল সুনামগঞ্জে, পুকুরটা এখন নাই। আমার এখন স্পষ্ট মনে আছে অনেক ছোটবেলাকে যখন আমি এগুলো প্র্যাকটিস শুরু করি তখন আমাকে আস্তে আস্তে বিলিভ আসে, এগুলো পরে জিন ভূত বা অশরীরে বিলিভ আসা শুরু করে। মাছ মারতেছি তো আমরা যেটা করতাম, আমি তো লুকায় মাছ মারতাম, তার বদনা নিতাম আর কি, বাথরুম থেকে বদনা নিয়ে আর ময়দা আটা ময়দা দিয়ে মাছ মানে পুঁটি মাছ মারতাম। তো মাছ মারতে তো অনেক মাছ হতো, অনেক পুকুরে পুঁটি মাছ প্রচুর ছিল, বদনা প্রায় ভরে গেছে কাছাকাছি মানে হাফের উপরে, বদনা ভরে গেছে পুঁটি মাছ লাফাচ্ছে, এর মধ্যে কয়েকটা পুঁটি মাছ মানে বারবারই লাফ দিয়ে নিচে পড়ে যাচ্ছে। আর বদনা রাখা ছিল পুকুর যে আমাদের পাড় ছিল, পাড়ে বসার জায়গা ছিল, ওখান থেকে বসে যে মাছ মারছে, যেহেতু বদনা ভরে গেছে পুঁটি মাছ গুলো লাফ দিয়ে নিচে পড়ে যাচ্ছে, পরে মানে সে চেষ্টা করেছে পুকুর দিকে যাওয়া। তো আমি জাস্ট হাত দিয়ে ধরে ধরে বদনাটা ঢোকাচ্ছি আবার, তো হঠাৎ করে খেয়াল করলাম যে একটা মাছ পড়ছে, মাছের অর্ধেক নাই, মানে কেউ যদি কামড় দিয়ে খেয়ে ফেলে একটা অর্ধেক মাছ, ঠিক অর্ধেক মাছ নেই, মানে মাথার অংশ নাই, লেজের অংশ,
লেজের অংশ আছে।
তো আমি দেখি কাঁচা মাছ, আমি ডানবামে তাকাচ্ছি যে কি হলো রে মাছ, মাছটা এরকম হলো কেন। তো জাস্ট ইগনোর করলাম যে হতে পারে আমার, মানে তখন তো ছোট কিছু বুঝি না, তাও খুব ঠিক এরকম 3-4 মাছ দেখি অর্ধেক নাই,
যন্ত্রণা সন্ধ্যা হয়ে গেছে। তো আমি অর্ধেক চাই যে মাছগুলো, সেই মাছগুলো আমি তখন মানে নিচে আর ফেরিনি, আমি সাথে নিয়ে আসি। তো রাত্রেবেলা আমার খুব শখ হচ্ছে যে বাসায় আসছি, এখন পুঁটি মাছগুলো ভেজে খাবো। তো যেগুলো অর্ধেক নাই আমি চিন্তা করলাম এগুলো আগে খাই, যেহেতু এগুলো নষ্ট করে লাভ নেই এগুলো আগে খাই। যেগুলো ভাজলাম চার পাঁচটা মাছ শুধু লেজের অংশ আর কি আছে, মাথার অংশ নাই, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আমি বলে রাখি ভালো যে আমি মাছ খেয়েছি 10 থেকে 12টা, মানে একুরেট নাম্বার তো মনে নেই, অনেক আগে ঘটনা। তো আমি খেলাম, খাওয়া দাওয়া করে আমার রুমটা একা ছিল, একাই থাকতাম তখন ক্লাস 7 এটা বলি ছোট তখন। তো বিছানা যখন ঘুমাইছি আমার কোনোভাবে ঘুম আসছে না, অস্থির লাগতেছে, মানে আমার কাছে মনে হচ্ছে বিছানার নিচে কিছু একটা আছে। আমি কিন্তু এগুলো বেশি ফিল করি, কারণ আমি যেহেতু আমি এগুলো প্র্যাকটিস করি, আমার সাথে অনেক ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। এমনও হয়তো আমার প্রতিদিন ঘটনা ঘটতো, যেহেতু আমি সুনামগঞ্জে বড় হয়েছি গ্রামের ছেলে, ওই আমার রুমটা নিয়ে অনেক কিছু ঘটনা আছে, ওখানে আমি প্র্যাকটিস করতাম সবকিছু। তো ঘুমাইছি তো কোনোভাবে ঘুম আসতেছে না আমার, এর মধ্যে লাগছে বাথরুম, রুমের মধ্যে এত বাথরুম লাগছে, আমি সাহস করতেছি না বাথরুমে যে উঠে যাবো, এই সাহস আমার নাই, মানে ভয় পাচ্ছি আর কি খুব। কি হলো কি হলো, কিছু একটা সামথিং এক্সিস্ট করতেছে রুমের মধ্যে এরকম। তখন কোনো মতে মানে আলোটা দিয়ে ডিম লাগ ছিল, আলোটা দিয়ে বাথরুমে গেলাম, তখন টর্চ লাইট ছিল, টর্চ লাইট ইউজ করতাম, বিছানা পাশে লাইট রাখতাম, সুনামগঞ্জে কারেন্ট খুব যেত আর কি। বাথরুমে গেলাম, বাথরুমে গেছি কমোডের যে পানি থাকে হাই কমোড, পানিটা লাল, একদম লাল, রক্তের মতো লাল, রক্তের মতো লাল। আমি বল তখন তো আসলে মাথার মধ্যে কোনো নাই আমার যে জিন ভূত বা ধরতে পারে বা এগুলো বাসায় আসতে পারে, এগুলো মানে জাস্ট গল্পের বই পড়তাম এতটুকুই। মাথা লাল তো জাস্ট আমি বাথরুম করলাম, ছোট বাথরুম করলাম, করার পরে জাস্ট মাথা ঘুরালাম তো মাছের গন্ধ পাচ্ছি বাথরুমে, মাছের গন্ধ, পুঁটি মাছের গন্ধ। আমি যেহেতু আমি মাছটা হাত দিয়ে ধরতাম, মানে বোঝা যায় মাছের গন্ধ মারার পরে হাত দিয়ে খুলতে পারে, মাছের গন্ধ পাচ্ছে। তো কি এটা মাছের গন্ধ এখানে, হাতটা আমি হাতটা নাকের কাছে শুনে তোলা, হাতে প্রচন্ড মাছের গন্ধ, মানে মনে হচ্ছে যে মাছটা মাত্র ধরছি আমি, আমি সাবান দিয়ে হাত ধরছি, কিন্তু রাত্রিবেলা 12টার পরে ঘটনা, মাছ ধরছি আমি বিকালবেলা,
বিকালবেলা
হাতে প্রচন্ড মাছের গন্ধ। তো আবার পানিতে তাকালাম, দেখলাম পানি স্টিল লাল, তখন আমার ভয়টা বেশি লাগছে। তো বিছানা আসলাম, বিছানা আসে কোনো মতে ঘুমালাম আর কি। ঘুম থেকে সকালে উঠে দেখি যে সকালে তখন আমার ঘুমে গেছে আর কি, তখন আমি আল্লাহ আল্লাহ করে ঘুমে গেছি। সকালে উঠে দেখি বিছানায় ছোপ ছোপ রক্ত, পুরো বিছানা রক্তে ভরা, আমার মশা যদি আমার কামড় দেয় পুরো শরীর কামড়ে ফেলে, তো যদি সব মশাকে মেরে ফেলে যে রক্তটা হবে, এরকম পুরো বিছানায় রক্ত।
আচ্ছা,
তখন রক্ত পুরো বিছানায়, তখন আমি ডাক দিলাম বাসার আম্মা বাবা, ডাক দিলাম, দেখালাম যে দেখো এটা কি হয়েছে। তখন তারা আমাকে বকা হয়ে গেল, তুই এগুলো প্র্যাকটিস করো, দেখো তোর এই অবস্থা, তুই এগুলো জিন ভূতের প্র্যাকটিস বাদ দে, এইসব নিয়ে তুই পড়াশোনা করিস না। তো এইগুলো খুব বকা হয়ে গেলো, তারপরে মনে করেন যে প্র্যাকটিস বন্ধ আমার, বহুদিন বন্ধ। তো এইভাবে আমি ছোটবেলা থেকে এগুলো করি আর কি। আসলে ওরা অভিজ্ঞতা করতে রক্ত কেন আসলো আমি নিজেও আসলে এটার ব্যাখ্যা পাইনি, আমার এটা কি ব্যাখ্যা দেবো আমি, কারণ আমার সাথে ঘটে গেছে এরকম ঘটনা, এই মানে কি বলবো ব্যাখ্যা।
আসলে কিছু কিছু জিনিস প্রত্যেকের লাইফেই ঘটে, মানে মিশ্রিত থাকেই।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
এক্স্যাক্টলি, আমিও সেটাই বলবো, মিস্ত্রি তো আসলে থাকি, কিন্তু সব মিস্ত্রি সমাধান আসলে হয় না, এবং সমাধান হয় না বলেই আমাদের জিজ্ঞাসাও বেড়ে যায়। আর মিস্ত্রি ক্রিয়েট করার জন্য একটা এনভায়রনমেন্ট লাগে, সেই এনভায়রনমেন্টের চরমতম ফিলিংসে আমরা এই মুহূর্তে রয়েছি, কজ শীতলক্ষা নদীর ওপরে এই অনুষ্ঠানটি ধারণ করা হচ্ছে আপনাদেরকে প্রচার করবার জন্য। আমরা ছোট্ট একটা বিরতি নিব, লাস্ট ব্রেক 5 মিনিটসের, তারপর আমরা আবারও ফিরে আসছি। আমরা একেবারে শেষের দিকে ফিরেছি বলবো, যদিও আমাদের আড্ডাটা অনেকক্ষণ ধরেই চলছিল, চলছে ইনফ্যাক্ট, আপনারা যখন শুনবেন তখন এটা জানুয়ারি মাসের 20 তারিখ, কিন্তু আজকে যখন আমরা রেকর্ড করছি তখন ব্ল্যাক ফ্রাইডে, আমরা জানুয়ারি মাসের 13 তারিখে বেছে নিয়েছিলাম অদ্ভুত এনভায়রনমেন্ট। ব্যাপারটা আসলে এরকম না যে আমরা ভূত দেখতে এসেছি, ভূত আমাদের জন্য দাঁড়িয়ে আছে এবং আমরা ভূত দেখবো, আমরা ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে পরিবেশটাকে আমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছি। যারা এরকম ভাবে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগ দিতে চান, বিভিন্ন ট্রিপে যেতে চান, তাদের জন্য আমি বলবো যে অদ্ভুত এক অভিজ্ঞতা। স্পেশালি থ্যাঙ্কস টু গাইড ট্যুরস, কজ তারা আমাদেরকে যে হসপিটালিটি দেখিয়েছে, যে আতিথিয়তা দেখিয়েছে সেটা অসাধারণ। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, বিকজ তারা প্রফেশনের দিক থেকে আসলে এরকম, গাইড ট্যুরস বাংলাদেশের ট্যুর অপারেটর কোম্পানিদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লিডিং কোম্পানি। তারা দেশ বিদেশে বিভিন্ন ট্যুরের আয়োজন করে থাকে এবং আপনি চাইলে সেই ট্যুরের মাধ্যমে তাদের যে স্পেশালিটি সেটা উপভোগ করতে পারেন, এবং সেটার জন্য তাদের ওয়েবসাইট আপনাকে লগ ইন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.guidetoursbd.com। বাই দ্য ওয়ে, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখানে আবারও ফিরছি।
প্রত্যেকের লাইফে মিস্ট্রি তো থাকেই, সব মিস্ট্রি যদি সলভ করে ফেলতো তাহলে মানুষ মনে হয় অন্য লেভেলে চলে যেত। এটা আসলে কখনোই কিছু কিছু মিস্ট্রি আছে এটা আমরা সলভ করতে পারবো।
একটা জিনিস বলতে যাচ্ছি, আমরা যে পৃথিবীতে আছি, যে আপনি আমি আমাদের লোবান ভাই হয় পৃথিবীতে আসছি, আমাদের আসার উদ্দেশ্য আসলে কি? আপনি চিন্তা করে দেখেন, বা যারা লিসেনাররা আছেন একটু ভাবেন, আপনি মায়ের গর্ভে ছিলেন, জন্ম হয়ে পৃথিবীতে আসছেন, ছোট ছিলেন।
আচ্ছা একটু তাহলে পজে দেন।
হ্যাঁ আমি যেটা বলতেছিলাম রোবন ভাই,
কিন্তু আপনার বলার আগে আমি একটু বলে নেই রেজা ভাই, সেটা হচ্ছে যে অনেকে হয়তো বিভিন্ন সাউন্ড পাচ্ছে, মাইকের সাউন্ড পাচ্ছে, এত গভীর রাতে হয়তো মাইকের সাউন্ড গুলো আমাদের কাছে আরো খুব বেশি জোরে জোরে আসতেছে, আশেপাশে হয়তো কোনো ওয়াজ মাহফিল চলছে বা কিছু একটা চলছে, তো এই কারণে কথা হয়তো অনেকের বুঝতে একটু প্রবলেম হতে পারে আমাদের, বা বিভিন্ন সাউন্ড আসতে পারে,
আমরা দুঃখিত,
তো সেই জন্য আমরা সরি বলে নিচ্ছি, এইগুলা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হ্যাঁ রেজা ভাই, আপনি বলছিলেন,
যেটা বলতেছিলাম যে আমরা পৃথিবীতে আসছি, এটা সবাইকে বলছি, সবাইকে, আপনারা, আপনি সুমন ভাই, লোবন ভাই, কিবরিয়া ভাই, যারা লিসেনাররা আছেন, সবাই, এভরিওয়ান, মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীতে আসছি, ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা করছি, তারপর একটু ঘোরাফেরা, চাকরি বাকরি, ব্যবসা
বাণিজ্য, বাচ্চা কাচ্চা,
ঠিক আছে, তারপর ডেট
শেষ, বুড়া হওয়া।
কেন আসলাম পৃথিবীতে? এই কাজ করার জন্যই, এটাই কি উদ্দেশ্য?
এটাই উদ্দেশ্য,
পারে না এটা কখনো সম্ভব, মানে এটা কি
হতে পারে?
পৃথিবীতে আসার কারণ কি? এটাই জাস্ট আসলাম আর গেলাম, মাঝখানে জাস্ট কষ্ট করলাম, কেউ কেউ ভোগ করে টাকা পয়সা, কেউ কেউ টাকা পয়সা হারায় ফেলে, রাজা ফকির হয়ে যায়, ফকির রাজা হয়ে যায়, এই ঘটনা কিন্তু ঘটে। তো উদ্দেশ্য আমরা কিন্তু জানি আমরা কেন আসি, জাস্ট একটু নিজেকে সময় দেন,
সময় দেওয়া,
নিজেকে সময় দেন, আপনি জানুন আপনার চাহিদা কি, আপনার ব্রেন কি বলে, আপনি কে। প্রত্যেকটা মানুষ কিন্তু উইনার। শুভম ভাই আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব সবাইকে, আমি বিশ্বাস করি যে আমার এক্সাম্পল অনেকের লাইফস্টাইল চেঞ্জ হবে, জাস্ট মনোযোগ দিয়ে সবাই শুনবেন আমি কি বলতেছি। আপনি একজন ফাইটার, আপনি একজন উইনার, কিভাবে উইনার? যারা লুজার যারা আছেন তারা ভাবতেছেন যে রেজা ভাই কি বলে পাগলের মতো কথা,
আমি বুঝতে পারছি,
এক্সাম্পল দিচ্ছি,
আমরা যে প্রত্যেকেই ফাইটার লিভিং,
প্রত্যেকজনই আমরা উইনার এবং ফাইটিং করে আমরা উইন করছি। চিন্তা করে দেখেন, যখন আমরা গর্ভাশয় ছিলাম, একটা মায়ের গর্ভাশয় ছিলাম, তখন আমরা সংক্রমণ ছিলাম, মানে একটা ব্যাঙা চিত্রে ছোট, মানে এটা চোখে দেখা যায় না। আপনি কি জানেন যে মেডিকেল কারণে বলা হয় যে কোটি কোটি সংক্রমণ থেকে যে সংক্রমণ ওইখানে যুদ্ধ করে মায়ের গর্ভে গর্ভাশয়ে চলে যায়, সেটাই কিন্তু জন্ম হয়ে মানুষ মানুষ তৈরি হয়।
মাত্র আপনার এই লাখ লাখ কোটি কোটি শুক্রাণু থেকে মাত্র একটা শুক্রাণুই মানে পরিপূর্ণ
পরিপূর্ণ হওয়ার সুযোগ পায়। তো আপনি যখন জন্মই হন নাই তখন আপনি যুদ্ধ করছেন, যুদ্ধ করে জয়ী হয়েছেন, এখন তো আপনি জন্ম হয়েছেন, আপনার শরীরে শক্তি আছে, তো কেন আপনি নিজেকে নিজেকে মনে করেন যে আপনার দ্বারা কিছু হবে না? অবশ্যই হবে, চেষ্টা করেন, আপনি একজন ফাইটার, এইভাবে চেষ্টা করেন, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান। আমার বিশ্বাস যে অবশ্যই সবার একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে আসার, সেই উদ্দেশ্য কি আপনি জানুন, চেষ্টা করেন জানার।
আসলে সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনাটাকে একটু গভীর করলেই মনে হয় সবাই আমরা বুঝতে পারবো যে আপেক্ষিক জিনিসগুলোকে সবসময় যদি আমরা গুরুত্ব দিয়ে চলতে থাকি তাহলে হয়তো আমরা সেই উদ্দেশ্যটা বুঝতে পারবো। ওকে, আমরা একটু এবার ভিন্ন প্রসঙ্গে যাই রেজা ভাই। আমরা যখন শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আমরা আপনাদের সাথে আজকে ডিসকাস করব, কারণ আজকে এই গভীর রাতে আজকে আমরা এই শীতলক্ষ্যা নদীতে এই জ্যোৎস্না রাতে ব্ল্যাক ফ্রাইডেতে আমরা আজকে ডটটা রেকর্ড করছি। ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কিছু বলতে যাচ্ছিলেন
আপনি? ব্ল্যাক ফ্রাইডেটা আসলে পৃথিবীর ওয়েস্টার্ন যে দেশগুলা, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বিলিভ করে যে এটা একটা প্যারানর্মাল বিষয়, মানে একটা সুপারন্যাচারাল আনলাকি ডে। এটা বলা হয় আমাদের যীশু খ্রিস্ট 1307 সালে কিন্তু ঘটনাটা, মানে অনুষ্ঠান বলা 1307 সালে এটা প্রকাশ পাইছে পৃথিবীতে, ঘটনাটা ঘটছে আরো আগে, 1307 সালে এটা নিয়ে চর্চা শুরু হয়েছে আর কি, ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। তো যীশু যখন ওই হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা বলি যীশু যখন মানে রাত্রেবেলা নৈশ ভোজ গ্রহণ করে তখন ওনার 13 জন ছিল, নৈশ ভোজ করার পরে ওই দিন 13 জন ছিল এবং ওই দিন 13 তারিখ ছিল। তখন এটাকে আসলে একটা বিষয় আছে, এডি মানে আফটার ডেথ,
আফটার,
আরেকটা আছে বিসি, বিফোর,
বিফোর ক্রাইস্ট,
ক্রাইস্ট। তো এটা বিফোর ক্রাইস্টের ঘটনা কিন্তু, মানে 1000 বছর আগে ঘটনা।
অনেকে হয়তো ওই যে লাস্ট সাফার বলতে, যেটা
নৈশ ভোজ করার পরে যীশুকে হত্যা করা হয়, নৈশভাবে মারা হয়, ওনার হাতের মধ্যে পেরেক ঢুকে মারা হয়, একটা ওই যে ক্রস চিহ্নের মতো ওনাকে রাখা হয়, সারাদিন রাত 24 ঘন্টা উনি ওখানে ছিলেন, এমন না খেয়ে রোদে মানে পিপাসায় উনি মারা গেছেন। মানুষ ভাবে, আমরা বিশ্বাস করি উনি মারা যান নাই, আল্লাহ ওনাকে উপরে নিয়ে গেছেন।
এটা নিয়ে অনেক ঘটনা আছে, হয়তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিলিভ করে বিষয়টা। হ্যাঁ, তো আমরা ওই দিকে না যাই,
তো ওই 13 জন এবং ওই 13 তারিখের কারণে এটা আনলাকি, কারণ খ্রিস্টানরা মনে করে যে যীশু খ্রিস্টকে হত্যা করা হয়েছে
সেই 13 তারিখে,
এই 13 তারিখে। এই জন্য 13 তারিখটা ওয়েস্টার্ন দেশগুলোতে আনলাকি মানা হয়, এবং অনেকগুলো দেশ পাবেন আপনি যে দেশে 13 তারিখ না, 13 তলা বিল্ডিং থাকলেও ওখানে 13th বলতে কোনো লিস্টে কোনো বাটন নাই,
বাটন রাখে না।
হ্যাঁ, এবং 13 নাম্বারকে তারা খুবই হেট করে,
অ্যাভয়েড করে চলে সবসময়।
আমরা আগের একটা এপিসোডে এই ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে, সেটারই একটা জের আমি এখন যদি টানি সেটা বলবো যে ব্ল্যাক ফ্রাইডে
বাইরে 13 তারিখ নিয়ে অনেক কুসংস্কার রয়েছে, অনেক অনেক কুসংস্কার। ইভেন বাংলাদেশে দেখবেন যারা আপনারা লিসেনাররা শুনতেছেন তাদের অনেক কিছু ঘটে যায় এই 13 তারিখে, অনেক কিছু আপনাদের সাথে ঘটে, আমাদের সাথে আজকে অনেক কিছু ঘটে।
আসলে আমি একটু এখানে ইন্টারাপ্ট করি, ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ডরে আগেও বলা হয়েছে, রেজা ভাইও বলেছে ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে। আরো একবার আমরা এই প্রসঙ্গটা টানলাম এই জন্য যে আজকে আমরা 13 তারিখে ডরটা ধারণ করছি এবং আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। তো সেই বিষয়ে আমাদের যারা গেস্ট ছিল তাদের একটু ডিমান্ড ছিল যে 13 তারিখ নিয়ে ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ওনারা কিছু শুনতে চায়, দ্যাটস হোয়াই এই প্রসঙ্গটা আমরা আবারও টেনেছি। কিন্তু ব্ল্যাক ফ্রাইডে তে মনে হয় রেজা ভাই সামহাও কোনো না কোনো ভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলেছে, কারণ আজকে পুরো জার্নিতে কিছু কিছু ছোট ছোট ঘটনা
ঘটেছে, আমরা অনেক করতে পারি না,
অনেক করতে পারি না। আসলে সব ঘটনা বলতে যদি যাই তাহলে এটা মানুষ
আজকে আমাদের সাথে যেটা ঘটলো, আমরা যখন কন্টেন্ট প্লেসে গেলাম একটা ইট কোথ থেকে আসলে ঠাস করে,
এবং এটা কোথ থেকে হঠাৎ করে ভিডিওতে ধারণ করা,
আমরা ভিতরে গেলাম একটা বিল্ডিং এর সাইডে গেলাম একটা গাছের ডাল যে ভেঙে পড়লো, এগুলো তো ভিডিও করা সম্ভব হয় না,
হয় না। এগুলো আসলে কিছু কিছু জিনিস তুলে ধরা সম্ভব না যেখানে আপনাকে থাকতে হবে। এবং সবচেয়ে আরো একটা ঘটনা একটু শেয়ার করতে চাই, আজকে আমাদের যত অতিথি ছিল গেস্ট ছিল তাদের মধ্যে থেকে হাসান ভাই আজকে খুব ইন্টারেস্টেড ছিলেন যে তার ট্যারট কার্ড পড়া হোক, উনি সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন যে ট্যারট কার্ড পড়তে চেয়েছিলেন। কিন্তু আমরা বিভিন্ন দিক চিন্তা করে আমরা এবার বলতে পারি যে আমরাই ভয় পেয়েছি, উনি সাহস দেখিয়েছে আমরা ভয় পেয়েছি, কারণ আমরা নদীর মাঝে আছি এবং হন্টেড প্লেস আছে এবং খুব অ্যাক্টিভ একটা হন্টেড প্লেসের কাছাকাছি আছে। এরকম জায়গায় থেকে এতগুলো মানুষের লাইফ রিস্কে ফালানোর মতো মনে হয় এটা বোকামি হবে,
যতবার আমরা ট্যারট কার্ড রেডিওতে পড়ছি কোনো না কোনো ক্ষতি
হয়েছে, দ্যাটস হোয়াই আমরা আজকে অ্যাভয়েড করেছি ট্যারট কার্ড পড়াটা। যদিও হাসান ভাই ছিলেন
শীত থেকে নেমে চেষ্টা করবো,
আমরা চেষ্টা করবো হাসান ভাইয়ের কার্ডটা পড়ার জন্য। তো আমরা কিন্তু জার্নির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, রাত অনেক গভীর হয়ে গেছে, কিন্তু এই শীতলক্ষা নদী মনে হয় কখনোই আর ঠান্ডা হয় না, 24 ঘন্টা মনে এভাবেই চলতে থাকে। এখনো আমরা অনেক আশেপাশে শব্দ পাচ্ছি, নয়েজ পাচ্ছি, বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো মিল গুলো চলছে। তো আশা করি যে এই জার্নিটা সবাই খুব ভালোভাবে এনজয় করেছে এবং আমরা তো অবশ্যই করেছি, বিশেষ করে ঠান্ডাটা যদি বাদ দিতে পারি শীত
তাহলে সবই ঠিক ছিল,
সবই ঠিক ছিল। শীতের কাছে আমরাও শেষ পর্যায়ে এসে হার মেনে যাচ্ছি, এই শীত আর নেওয়া যাচ্ছে না, নদীর উপরে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা।
মনে হয় না যে আমার যদি বরফ পড়তো তার চেয়ে বেশি ঠান্ডা আমার কাছে লাগতেছে,
রাইট? আমার হাত মানে কষ্ট হচ্ছে রীতিমতো, তো আমার মনে হয় একটু আমরা শেষ দিকে যতটুকু সময় আছে যে আমাদের কয়লা যতটুকু বেঁচে আছে সেখানে আগুন থেকে একটু হাতে সেক দিয়ে নিয়ে
দরকার, রাইট ভাই? তাহলে আমরা চলো আগুনে সেক দিই, মাইকটা রেখে আগুনে হাত সেক দিই।
ওকে ওকে, আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, আমরা এখন বোট থেকে নামার সময় হয়ে যাচ্ছে এবং রাতও বলবো যে রাত শেষ দিকে চলে এসেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ না হয়তো অল্প সময়ের মধ্যে সকাল হয়ে যাবে।
সারা রাত জেগে
যে এক্সপিরিয়েন্স আজকে হয়েছে, সারা দিন ঘুমাতে হবে,
সারাদিন ঘুমাতে পারবে,
টানাল এক্সপিরিয়েন্স ভুলে যেতে পারি আমরা। তো সবাই
দুপুর থেকে
আমি শুধু জার্নিতে এই সময়টুকুই থাকি, বাকিগুলাতে আমার অনেক কাজ নিয়ে
লোবান অনেক সময় আমার সাথে যখন যায় জার্নিতে শীত তাকে প্রচন্ড কাবু করে ফেলে। তো লোবান আজকে কি অবস্থা?
যদিও জার্নিটা শুরু হয়েছে আমাদের দুপুর থেকে, গতকাল দুপুর থেকে আজকে প্রায় সকাল হতে চললো, সেই অবস্থা থেকে আসলে লম্বা আমাদের লম্বা জার্নি,
মানে শীতে ঠিক আছো তো সেটা বলো?
হ্যাঁ, শীতে মোটামুটি আমি ভারী কাপড় চোপড় পরেছিলাম।
ওকে, তো আমরা আজকে মানে খুব ম্যারাথন একটা দৌড়ের জার্নি চলেছে আজকে, আমরা অলমোস্ট ডান এবং আজকে নির্ঘুম একটা রাত আমরা কাটিয়েছি বলতে পারি, উইথ প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, জার্নিটা সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এখানেই, এবং অনেক অনেক ধন্যবাদ প্রাণকে এবং সেই সাথে আজকের এপিসোডে পুরো দায় দায়িত্বে গাইড ট্যুরস ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ট্রাভেল এজেন্সি আমরা বলতে পারি, যে তারা আমাদেরকে এই ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করেছে, আমরা গাইড ট্যুরস এর কথা পুরো এপিসোড জুড়ে বলেছি। তো অনেক অনেক ধন্যবাদ গাইড ট্যুরস কে আমাদের চমৎকার এরকম একটা পরিবেশে নিয়ে আসার জন্য এবং খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। তো শীতলক্ষা নদী থেকে আমরা এখনকার মতো ডরের জার্নি অফ করছি, শেষ করছি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সামনে কোনো একটা হন্টেড প্লেস থেকে আবারও পুরো টিম আপনাদের সাথে যোগ দিবে।
Exclusively on FusionBD.com.